exclusively on FusionBD.com.
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প। Yes, dear listeners, আপনি শুনছেন ABC Radio 89.2 FM এবং বুধবার রাত, সেই বুধবার রাত যেটার জন্য আপনারা সবসময় বসে থাকেন, ইভেন আমিও বসে থাকি রাতটা কবে আসবে। আর আজকে এসে গেল কারণ আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প শুরু হয়ে গেছে এবং আমি গত সপ্তাহে বলেছিলাম যে আজকে একটা বিশেষ সারপ্রাইজ আপনাদের জন্য থাকবে। ঠিক লাস্ট উইকের মতো আজকেও আছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ এবং প্রত্যেক মাসে আমরা এরকম দুটো করে সারপ্রাইজ আপনাদেরকে দিব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এবং অলরেডি ফেসবুকে পোস্ট চলেও গেছে এই মানুষগুলোর সাথে আমিও আছি। সারপ্রাইজ বলতে আমি বোঝাচ্ছি যে দুটো কাপল আজকেও আছে আমাদের সাথে এবং ওনাদের সাথেই আমি আড্ডা দেবো। নতুন দিল্লি আপনারাও থাকবেন, যে রেগুলার প্রসেসগুলো রয়েছে সেখানে টেক্সট করতে হবে 2221 এই নাম্বারে, শুধু লিখবেন ABC আর হচ্ছে ফোনও করবেন, নাম্বারটা জানেন, তারপর আমি বলে দিব আরেকবার। আর ফেসবুকে facebook.com/ABC Radio 89.2 FM আর সেখানে একটা পোস্ট শেয়ার করা আছে, দেখেন সেখানে চলে যান আজকে সারপ্রাইজ হিসেবে আপনাদের সাথে এবং আমি আমি সহ আপনাদের সাথে যারা আছে সবার ছবি সেখানে আছে, ইভেন আমার ছবিও যেটা বলছিলাম। আর হচ্ছে আজ সেতু নামে একটা পেজ চেক করা আছে এখানে, এই পেজে সেটাতেও চলে যান, একই সাথে সব জায়গা থেকে আপডেট আপনি পাবেন। তো আজকে একটা বিশেষ আড্ডা আমরা দিব, মাসের শেষ, আজকে মাসের শেষ এপিসোড এবং একটা সময়, এই সময়টা একেবারে বিএবি একটা উৎসব চতুর্দিকে, তাই না? এই যে গেস্টের হাসি পাচ্ছি আমরা, পরিচিত হব। তো এই শীতের সময়টা বিয়ে হয় কেন এটা নিয়ে আমরা আলোচনা করবো, আমি জানি না। এই সময় তো অফিস টফিস বন্ধ থাকে, একটু ভ্যাকেশন থাকে, এই সময় হয়তো সবাই বেছে নেয় বিয়ে করার জন্য, এগুলো আলোচনা থাকবে। আপনাদের কি জ্ঞান রয়েছে এই ব্যাপারে শীতের সময় কেন বিয়ে হয়, এগুলো এই প্রসেসে আপনাকে জানিয়ে দিলাম। WWW নাম্বার আর ফেসবুকে আছে, আর ফোনও নিব। দেখি আজকে যেহেতু আমরা পাঁচজনে মিলে আড্ডা দিচ্ছি, ফোন হয়তো একটু কম রিসিভ করা হবে। যাই হোক, আমি ডান পাশ বা বাম পাশ কোনোটাই আপনারা বুঝবেন না, আমি তারপরে বলছি আমার সুবিধা তো ভাই, এ পাশ থেকে কিছু নিজেরাই নিজের পরিচয় দিতেন, আমি কাউকে পরিচয় করাবো, প্লিজ ভাবি একেবারে লেফট কর্নারে, প্লিজ ভাবি।
আমার নাম হচ্ছে তাবরিয়ান হায়দার ফারিহা খন্দকার।
তো আমি কোন নামে, ফারিয়া ভাবি বলবো না কি বলবো? আমি
ফারিহা বলবো, এটা আমার নিক।
আচ্ছা, ফারিয়া বলবো আমি, ওকে। তো একেবারে নতুন কাপল, যেমন লাস্ট উইকে আপনারা দেখেছেন যে একটা নতুন কাপল এবং একটা পুরাতন কাপল ছিল, আজকেও আমরা ফর্চুনেটলি আজকে আমি পেয়ে গেছি নতুন এবং পুরোনো কাপল একটা কম্বিনেশন, ওই দিনের মতোই মজা হবে। তারপরে ভাইয়া,
আমি হ্যালো ভিউয়ার্স, লিসেনার্স, সরি, হ্যালো লিসেনার্স, আমি আনোয়ার হায়দার রুবেল, আমাকে রুবেল নামে রাখবেন। থ্যাংক ইউ সেতু ভাই, আর আপনাদের সাথে আজকে আড্ডাতে আরো অনেক সময় থাকবো, আমরা কথা বলবো, গল্প করব, শেয়ার করব এবং আপনাদের যারা শুনছেন ডেফিনেটলি আমাদেরকে অবশ্যই নিউ কাপল আপনাদের অনেক ধরনের অ্যাডভাইস আমরা নিব, আর আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরাও আছে, ওরাও আপনাদের সাথে পরিচয় হবে।
এবং একটা ব্যাপার যে ফ্রেন্ড বললেন, এই যে এক এক গ্রুপের একটা গ্রুপ আছে, গ্রুপটা নিয়েও কথা হবে, সেই গ্রুপটা আমাদের কাছে হেল্প করছেন এবং এই গ্রুপটা একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের একটা গ্রুপ, সেই গ্রুপটা নিজেদের মধ্যে নিজেরা অনেক সোশ্যাল কমিউনিকেশনের সাথে সাথে নিজেদেরকে অনেক সাপোর্ট হেল্প করে থাকেন, প্রায় 50,000 মেম্বার।
এটা অলমোস্ট 50,000 এবং গ্রুপটার নাম হচ্ছে SSC01 HSC03 বাংলাদেশ এবং এটা অল ওভার ওয়ার্ল্ড বলবো আমরা, নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে আমাদের ফ্রেন্ড।
হ্যাঁ, কারণ জার্মানিতে একজন বসে এটা,
হ্যাঁ আমাদের ফ্রেন্ড মোহিত, বেসিক্যালি গ্রুপটা ক্রিয়েট করি হচ্ছে আমি, তন্ময়, মোহিত, আমরা এর মধ্যে সাথে ইনভলভ ছিলাম, তার পরবর্তীতে এখন অনেকেই এর সাথে ইনভলভ আমার ফ্রেন্ডরা, আর মডারেটরশিপ অনেকেই দায়িত্ব পালন করছে, এর মধ্যে কয়েকজনই আছে খুব নিজেদের কাজ বাদ দিয়েও
সময় দিচ্ছে,
অনেক বেশি সময় দিচ্ছে।
আমাদের সব কথায় আমরা আস্তে আস্তে চলে আসবো আমাদের কথা।
ওকে ওকে ওকে,
তার আগে আমি এই কাপড়টার সাথে পরিচয় করাই, প্লিজ এদিকেও ভাবি শুরুতে ভাবি।
আমি হচ্ছি রোমানা তাসমিন,
রোমানা তাসমিন,
রোমানা বলতে পারেন।
জি নিশ্চয়ই,
আর আছি আড্ডায়।
হ্যাঁ, তারপরে ভাই,
হ্যালো লিসেনার্স, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।
থ্যাংক ইউ।
আমি রাজীব সৌরভ।
আচ্ছা,
আমিও আসছি আজকের এই আপনাদের সাথে আড্ডায়, হোপলি আসলে আজকে ভালো লাগবে সবার,
নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ভালো লাগার জন্য আপনারাই যথেষ্ট। এবং তারপরেও আপনার যে একটা স্পেশাল ব্যাপার রয়েছে, যে বিয়েটা হয়েছে একটা আনন্দের বিষয় কিন্তু আপনারা দুজন একসাথে যেভাবে কানেক্টেড হয়েছেন সেই ব্যাপারটা অলরেডি অনেকেই জানেন, আপনি যখন একটু বলতে শুরু করবেন তখন সবাই আরো এই ব্যাপারটা বুঝতে পারবেন যে কি নিয়ে কথা বলছি আমরা। তো এটাও কিন্তু আপনাদের
সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে আসলে।
শেয়ার, তো এখন আমরা খুব আনন্দ উল্লাস শুরু করব, কারণ হচ্ছে এটা একটা আনন্দের শো, বিয়ে মানেই একটা আনন্দ আমি মনে করি। তো আমার লেফট সাইডে যে কাপড়টা রয়েছে আমাদের থেকে একটু শুরু করি, যে আপনাদের বিয়েটা আমি যেটা অফেয়ার শুনলাম, অফেয়ারের কথা অনেয়ারে না বলি, আপনি বলেন বিয়েটা কি বাবা মা দিল নাকি প্রেম করে বিয়ে করলেন না কি ব্যাপার একটু বলেন তো।
তুমি বলবো না আমি বলবো? না তুমি বলো।
এরকমই হবে যে তুমি বলো তুমি বলো এই তুমি বলো
তুমি বলো তারপরে আমি
আচ্ছা
আমি না এরকম একটা ভিডিও দেখলাম আজকে ফেসবুকে হ্যাঁ তিনটা লোক তিনজনকে বস্তা নিয়ে যেতে হবে তো একজন দুজনের ঘরে বস্তা উঠাই দিচ্ছে এবং তার বস্তাটা কে উঠাই দেবে বাকি দুজন যাদের ঘরে বস্তা উঠাই দেওয়া হয়েছে তাদের একজন নিজের বস্তাটা নামাই আবার আর একজনের ঘরে বস্তা
আমাদের ওই সময় পরিচয়টা হয় বেসিক্যালি আমার এক ডিপার্টমেন্টের এক জুনিয়র ভাই ও আমার কাছে বলতেছিল যে ভাইয়া আমি তখন আমার ফ্যামিলি মেয়ে দেখছে বিয়ে দেওয়ার জন্য তো তখন বলছে যে ভাইয়া তুমি এই মেয়েটাকে দেখতে পারো হ্যাঁ ওর ফ্যামিলি ওর জন্য ছেলে খুঁজতেছে তো দেখতে পাবো তো তখন আমি ওরে বললাম যে ঠিক আছে ওর ফেসবুক লিঙ্কটা দাও তুমি আমি একটু আগে দেখি আফটার দ্যাট বিফোর আমার কনফার্মেশনের আগে তুমি ওর সাথে কথা বলে না করো তো দেন ওর ফেসবুক লিঙ্কটা আমাকে দিল দেওয়ার পরে আমার বললো যে ভাইয়া এখন কি করবে তো আমি বললাম ঠিক আছে এক কাজ করি আমি ওর অ্যাড রিকোয়েস্ট ও বলতেছে আমাকে ওই ছোট ভাই যে ভাই মেয়ে মানুষ তো তো আসলে তুমি রিকোয়েস্ট পাঠাও পরে আমি বলতেছি আমি আবার এই ব্যাপারগুলোতে একটু কনজারভেটিভ
মানে পাঠাবেন না
আমি বলতেছি যে না আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাতে যাবো আমি তো থেকে ডিপার্টমেন্ট বলো ইন্ডাস্ট্রিতে বলো সবকিছুতে সিনিয়র আমার নিজে থেকে কেন পাঠাবো তো তখন আমার বলতেছে ভাই আসলে মেয়ে মানুষ বুঝোই তো একটু স্বাভাবিকভাবে ও নিজ থেকে পাঠাবে এটা কেমন হবে তো বেটার তুমি একটু পাঠাও পরে আমি বললাম ঠিক আছে ওকে আমি পাঠাবো বাট মাইন্ড দ্যাট এটা উইদিন 24 hours এর মধ্যে যদি অ্যাকসেপ্ট না হয় আমি কিন্তু রিকোয়েস্ট উইথড্র করবো তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই তুমি পাঠাও
না এমনি ভাবি প্রোফাইলকে মনে হতে ওপেন ছিল যার ফ্রেন্ড না তারা দেখতে পেতো ছবি দু চারটা ডিটেল জানতো
জিজ্ঞেস করছিলেন আর ওর যে ছোট ভাই উনি আবার আমার কলিগ মানে তখন আমার অর্গানাইজেশন আর একটা ছিল তো তখন ভাইয়া এরকম আমাকে বললো ফার্স্টে ওর কথা তো তখন আমি বলছিলাম যে ভাইয়া আমি তো এরকম ছেলেদেরকে এডভোকেট পাঠাই না এটা আমি পাঠাতে পারবো না
হাই হাই দুই দিকে তো একই প্রবলেম
তখন ভাইয়া আমাকে বলতেছে না পারি হাই তো কোনো সমস্যা না ভাইয়া তো তোমার সিনিয়র জুনিয়র হিসেবে তো পাঠাতে পারো তখন আমি বলছি না ভাইয়া এটা আমি কখনোই করি না পাঠাবো
দুজনের কেউই ধরে
না কেউই ঘুরছি না তো পরবর্তীতে একটা ইস্যুর মধ্যে আসলাম আর কি সলিউশন আসলাম যে আমি পাঠাবো ঠিক আছে ওকে ফাইন বাট এটা ডেফিনেটলি উইদিন 24 আওয়ারের মধ্যে যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আমি এটা উইথড্র করে নেব
তারপরে কি হলো 24 ঘন্টার মধ্যে
রিসিভ করতে আমাকে ভাইয়া বললেন যে ফারিহা তুমি কিন্তু এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকসেপ্ট করো আদারওয়াইজ কিন্তু ভাইয়া এটা উইথড্র করবে তখন আমি বলতে ঠিক আছে যেহেতু উনি সেন্ড করেছে তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে কোনো প্রবলেম নাই তো তখন আমি খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকসেপ্ট করি এবং বিফোর 24 আওয়ার্স
আচ্ছা তো এটা অ্যাকসেপ্ট হলো কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার পরে যেটা হলো যে হয় আমি ব্যস্ত সময় কাটে অফিসে আসলে ওইভাবে কমিউনিকেশন হয় না হাই হ্যালো কথা হয় মাঝে মাঝে হ্যালো কি খবর এরকম কয়েক মানে মাসখানেক এরকম হাই হ্যালো হলো কথাবার্তা হলো তো তারপর কেন জানি মানে ওইভাবে মানে একটা যে বিয়ের ব্যাপারে মুভ করতেছি অথবা মানে এটা নিয়ে ফার্দার আগাবো এরকম কোনো কথাবার্তা না ইন্ডাস্ট্রি জুনিয়র ও হিসাবে
মানে জুনিয়র মানে চাকরিতে
চাকরি জব রিলেটেড কথাবার্তা ডেফিনেটলি হ্যাঁ জব রিলেটেড কথাবার্তা
প্রফেশনাল
না ওই সময় এরকম ছিল আর কি যে
ওই সময় কিন্তু আমার একদম ক্যারিয়ারই স্টার্টিং পয়েন্ট আর ভাইয়া তখন আমি তো ভাইয়া বলতাম তখন ভাইয়া অলরেডি ফার্ম মার্কেট এস্টাবলিশ তো আমি দেখা যেত যে কোনো একটা প্রবলেম পড়লে ভাইয়া এটা কিভাবে করব ভাইয়া এটা একটু করে দেন না এটা
কিন্তু দুজনেই জানতেন যে যোগাযোগ
মানে যোগাযোগের অবজেক্টিভ হচ্ছে বিয়ে হ্যাঁ বাট কিন্তু কেন জানি ওই জায়গাতে কোনো কথা হচ্ছে না ওই সময়ও হচ্ছে
দেখ শুরুটা আমরা শুনলাম এবার একটু এই কাপলের কাছে দিই না এনাদের যোগাযোগটা আমি একটু তাদের মুখ থেকেই শুনতে চাই কিভাবে কি একটু বলেন এখানে তুমি বলো না 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 গো তুমি বলো আচ্ছা একদম শুরু করেন তারপর আরেকজন মুখে কথা কেড়ে নিয়ে তারপর বলতে শুরু করবেন
প্লিজ আমাদের যোগাযোগ যেটা হচ্ছে সেটা ওই সময়টা তো আমি আসলে আপনারা হয়তো একটু জানেন যে আমি এসবগুলো খুব বেশি সিক ছিলাম আমি তো একটা বিষয়ে সাফার করছি তো খুব সিক ছিলাম বাসায় বসে বসে সারাদিন ওই উত্তম সুচিত্রার মুভি দেখতাম
আর আপনার বিষয়টা যদি একটু বলতেন যে অসুস্থ
আমার বিষয়টা হচ্ছে
তাহলে একটু ক্লিয়ার হয়
আমি 2014 সাল থেকেই এক নভেম্বর থেকেই কিডনি রোগে সাফার করছি আমার দুইটা কিডনি নষ্ট দুইটা কিডনি একদম রিকোর হয়ে গেছে তো সেখান থেকে একদম প্রথম দিন থেকেই আমি ডায়ালাইসিস নিচ্ছি। ডক্টররা বললো যে প্রথম দিন থেকে ডায়ালাইসিস নিতে হবে, নয়তো এই পেশেন্ট আসলে বাঁচানো সম্ভব,
কারণ দুটো কিডনি অকেজ মানে যাচ্ছে আর ভয়াবহ কোনো ব্যাপার থাকতে পারে না মানব শরীরে।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিয়েটিনিন ছিল আমার ওটা ছিল 18.5, এটা ডক্টর দেখে মনে হলো যে আকাশ থেকে।
এগুলো কত থাকা নরমাল?
নরমালি মানুষের 0.70।
ও মাই গড, নরমালি, ও মাই গড,
0.70, সেটা আমার 18.5,
18.5।
তো সেই সময়টাতে আমি এরকম সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস নিচ্ছি আর সার্চ করতেছিলাম যে একটা কিডনি কোথাও ডোনার পাওয়া যায় কিনা, যেহেতু আমার ফ্যামিলির সাথে ম্যাচ হচ্ছে না। আমার বাবা মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমার হচ্ছে ও পজিটিভ, তো সেক্ষেত্রে হচ্ছে না, আমি ফ্যামিলি থেকেও খুঁজে পাচ্ছি না কোথাও। অনেক ট্রাই করলাম, ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে ঘুরলো না, চেন্নাইতে গিয়েছি।
মানে ম্যাচ কি করছে না, ব্লাড ম্যাচ করছে না,
ব্লাড গ্রুপটাই ম্যাচ করছে না। এটা তো খুব এসেনশিয়াল হলো
ব্লাড গ্রুপের মধ্যে।
জি জি,
বাংলাদেশের যে আইন হচ্ছে ভাইয়া, সেই আইনে হচ্ছে যে ফ্যামিলি মেম্বার হতে হবে, ফ্যামিলি মেম্বার ছাড়া বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করবে না।
জি,
তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি মেম্বার কারোর সাথে ব্লাড গ্রুপটা ম্যাচ করছে, আনফরচুনেটলি এটা করছে না। তো আমি খুব ট্রাই করতেছিলাম, পারলাম না, ইন্ডিয়াতে গেলাম, সেখানেও পারলাম না, তো বাংলাদেশে ব্যাক করলাম। বাংলাদেশে ব্যাক করলাম, ইন্ডিয়ান ডক্টররা বলে যে বাংলাদেশে চলে যান, যদি বাংলাদেশে পান কোনো ডোনার তাহলে আসবেন আমাদের কাছে, আমরা ট্রান্সপ্লান্টটা করে দেবো। যেহেতু আপনি ইয়াং, বয়স কম, আমি ট্রান্সপ্লান্ট করলে অনেকদিন এটা লং লাইফ লিড করবে। তো আমি তখন বাংলাদেশে সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস নিচ্ছি আর সার্চ করতেছি মনে মনে কোথাও কোনো ডোনার পাওয়া যায় কিনা। তো ওই যে বললাম সারাদিন কি আর করবো, উত্তম সুচিত্রা মুভি দেখে বুঝছিলাম আর গান শুনতাম, প্রচুর পরিমাণে গান শুনতাম, আমি এখনো শুনি। ও ওই সময়টাতে ছিল কি, কবির সুমনের গানটা আর বেশি শুনতাম।
কোন গান?
কলকাতার কবির সুমন, যাকে সুমন চট্টোপাধ্যায় নামে আমরা চিনি, উনি কবির সুমন।
ওনার সব গানগুলি শুনি,
ওনার সব গানই আমি শুনছি, সব গানই মোটামুটি আমি জানি। তো সেই একটা সময় ওই সময়টা দিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি যেহেতু এখন অসুস্থ, কিন্তু ফোন হচ্ছে না, এই সময়টাতে কবির সুমনকে নিয়ে একটা পিএইচডি করে ফেলি। আমার পিএইচডি করেছিলাম, আমি যেহেতু মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে, তো পিএইচডি করার ইচ্ছে ছিল যে কবির সুমনকে নিয়ে আমি পিএইচডি করবো। মানে এমন মানুষ পৃথিবীতে আমি খুব বিরল দেখছি,
মানে এত ভালো লাগছে ওনার গান।
হ্যাঁ, এত ওর ওনার গান উনি নিজে লিখে নিজে সুর করে, এই জন্য মানে খুব বেশি ভক্ত ছিলাম কবির সুমন। তো ওই সময়টাতে আমি ডায়ালাইসিস নিচ্ছি, তো ফেসবুকও মোটামুটি খুব কম তখন, আমি ফেসবুকে আমার আসা যাওয়া। তো একদিন ফেসবুকে দেখছি কোথাও হয়তো বা একটা গ্রুপ আছে, আমি হ্যাঁ গ্রুপটা বলি, আমাদের আরেকটা গ্রুপ আছে, সেটা এটা সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে বই পোকাদের আড্ডাখানা। বই পোকাদের আড্ডাখানাতে আমরা দুজনই মেম্বার,
মানে এখানে বই পড়তে যারা ভালোবাসে,
হ্যাঁ যারা বই পড়তে ভালোবাসে, এবং আমরা বই পড়ে রিভিউ দিতাম যে বইটার সম্পর্কে বা বইয়ের লেখক সম্পর্কে, প্রতি সপ্তাহে কেন কি ওটা রিভিউ দিত। আমরা সেটা একদম সদস্য ছিলাম দুজনেই। তো সদস্য হওয়াতে একদিন দেখলাম যে ওর অন্য একটা পোস্টে তসলিমা নাসরিনের একটা কথা নিয়ে একটা পোস্ট হচ্ছিল, যাই হোক ওই পোস্টটাতে ও একটা কমেন্ট করছে একটা বিষয় নিয়ে, কে যেন একটা তসলিমা নাসরিন একটা পোস্ট নিয়ে একটু ওর নামে কটুক্তি করছে, তো ও এটার আনসার করছে। তো ওই ছেলেটা দেখলাম খুব বাচ্চা একটা ছেলে, 8-9 পরে সম্ভবত, তো খুব বাজে মানে খুব বাজে কটুক্তি করতেছে তসলিমা নাসরিনকে নিয়ে। আমি চিন্তা করলাম এতটা বাচ্চা ছেলে তসলিমা নাসরিনকে কটুক্তি করে, ও ওর সম্পর্কে কি জানে, ওর আমার তো মনে হয় না জীবনে ওর কোনো বই পড়ছে।
প্রোফাইলে ঢুকে দেখলাম যে ওর হচ্ছে জন্ম
96 ছেলেটা। হ্যাঁ, তো ওর আমি বললাম যে আপু থাক বাদ দেন, এদের সাথে তর্ক করেন না, তর্ক করলে শুধু আপনার সাথে তর্ক করবে, ও বুঝবে না এগুলা। তো সেই কমেন্টস থেকে ও বাদ দিল। তো সেখান থেকেই আমার একটু আগ্রহ জাগলো, মেয়েটা তসলিমা নাসরিন বই পড়ে ভালো, তো আমিও তো তসলিমা নাসরিন পছন্দ করি, হুমায়ুন আজাদ পছন্দ করি,
রাইট? মানে আমরা মোটামুটি একটা ক্লু ধরতে পারছি যে বই থেকে পরিচয়, তাই তো? এবং সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায়,
সোশ্যাল মিডিয়ায় এবং বই থেকে পরিচয়।
এবং এরপরে আরো কথা আছে, সেই কথাগুলো একটু পরে শুনবো, বাট তার আগে ছোট কামার শুরু দেখতে পারি ফিরছি, ডন করে নিবে।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে, চমৎকার আনন্দ ঘন একটি পরিবেশ, ঘন লাগছে সবকিছু, এবং এখানে চারজন মানুষ আমাকে না, আমাদের এই এতগুলো লাখ লাখ লিসনার সবাইকে ওনারা ভালোবাসেন বলেই কিন্তু আজকে এখানে এসছেন। ওনারা এখানে আসছেন বলে যে ওনাদেরকে আমি কোনো সম্মান দিতে পারছি বিশেষ, সেরকম কিন্তু কিছু না, ওনারা নিজের ইচ্ছা থেকে ভালোবাসা থেকে আসছেন। এই দুটো কাপড়কে আমি রেসপেক্ট জানাই এবিসি রেডিওর পক্ষ থেকে, এবং হচ্ছে এই যে আমার সাথে আমার যে ভাইয়েরা বোনেরা শুনছেন এখন, সবার পক্ষ থেকে থ্যাংক ইউ ব্রোজ, অ্যান্ড কি বলে ভাবিস তো আমরা বিরতির আগে মোটামুটি দুটো কাপলেরই কিভাবে শুরু ইনিশিয়াল ফ্যাক্টস গুলো টুকটাক শুনেছি, আর এখন একটু আমি আবার সেই নতুন কাপল। ও আচ্ছা, একটা ব্যাপার বলা হয়নি, এই যে আমার যে ফারিয়া ভাবি এবং রুবেল ভাইয়ের যে কাপলটা, ওনারা মাত্র দু তিন মাসের মধ্যে বিয়ে করেছে।
সেপ্টেম্বর 14 ছিল,
হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তিন মাস এখনো হয় নাই, আড়াই মাস ধরতে পারি, তারপরে রিসেপশনও হয় নাই এখনো। তো মানে একেবারেই নতুন এবং এখানে প্রায় দেড় বছর পুরনো একটা কাপল, আর রাজীব ভাই এবং ভাবির যে দলটা আছে, দল বলবো না, এই কাপলটা এনারা দেড় বছর আগে বিয়ে করেছেন। তো আপনারা অনেক পরামর্শ উপদেশ ওনাদেরকে দিতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং আপনারা দুজনেই ওই ফেসবুক গ্রুপটায় কানেক্টেড, আমি ফেসবুক গ্রুপটার কাছে কৃতজ্ঞ, কারণ এখান থেকেই আমি ওনাদেরকে পেয়েছি। যাই হোক, আমি নিউ কাপলদের কাছে চলে আসি। আর একটা ব্যাপার আমি বলি, নিউ কাপলদের যেটা সেটা স্টোরি এবং ওল্ড কাপলটা হচ্ছে হিস্ট্রি।
আচ্ছা আচ্ছা, স্টোরি আর হিস্ট্রি
ওনাদের তো ইতিহাস হিসেবে ধরে নিলাম আমি, ওদের অবশ্য হয়নি এতদিন, দেড় বছর মাত্র। যাই হোক, স্টোরি শুনি তারপরে। ওই যে দুজনেই কর্পোরেট গাই এবং দুজনে খুব মুডি, একজন আরেকজনকে কোনোভাবেই সাথ দিবেন না, তারপর কি হবে?
ওকে, দেন তো যেহেতু আসলে ভালোবাসা অথবা বিয়ে এই লেভেলে কথাবার্তা হচ্ছিল না, হ্যাঁ, তখন যেটা হচ্ছে যে আমিও হয়তো কর্পোরেট লাইফে এত বেশি বিজি, ও লাইফে অফিশিয়াল প্রফেশনাল লাইফে বিজি, যে কারণে ওই হাই হ্যালো ছাড়া আর হচ্ছে প্রফেশনাল কথা ছাড়া নর্মালি কথাবার্তা হতো না।
ওকে,
তো এর পরবর্তীতে যেটা হলো যে এক পর্যায়ে গিয়ে আর ব্যাপারটা নিয়ে ফার্দার আঘাত ছিল না।
কেন? মানে
বিয়ের ব্যাপারটা হঠাৎ করে এখানে মানে ওইভাবে আসছে না, মানে বিয়ের ব্যাপার আসছে না, কারণ দেখা যাচ্ছে যে প্রফেশনাল কথাবার্তা হচ্ছে, আবার আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, আমাকে ওইভাবে মানে ওর সাথে অ্যাটাচমেন্টটা মানে যে বিয়ের পর্যায়ে যাবে সেই ফিল্ডটা থেকে সরে যাচ্ছে না। হ্যাঁ, তখন যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রির জুনিয়র, আর ও ভাবে হচ্ছে আমি ইন্ডাস্ট্রির সিনিয়র, হাই হ্যালো একটা ভাইয়ার সাথে কথাবার্তা বলি, প্রফেশনাল সাজেশন নিই, এটা আর ফার্দার আগাচ্ছে না। তো তখন আমারও মাথায় ওভাবে ছিল না, তো মাঝখানে একটা বড় গ্যাপ। হ্যাঁ, হঠাৎ করে আমার আবার বাই দিস টাইম আমার কোম্পানির অ্যানুয়াল কনফারেন্স, আমি খুব প্যাকড তখন, এগুলি টোটাল দায়িত্বে সবকিছু মিলে অনেক বেশি প্যাকড, তো সেগুলি এত বেশি ব্যস্ত ছিলাম ওর সাথে ওইভাবে কমিউনিকেশন হয়নি, তো ওর সাথে তখন হঠাৎ করে যোগাযোগ কম হয়। আগে যেটা হয়তো সপ্তাহে একবার দুইবার, তখন এরকম হয়েছে যে 15 days হয়ে গেছে কোনো কন্ট্যাক্ট নেই, এরকম করতে করতে আস্তে আস্তে ডিউরেশনটা বাড়তে থাকে, ডিউরেশন বাড়তে
মানে কোনো যোগাযোগই নেই,
না যোগাযোগ নাই বলতে,
এই সময়ে
খুব প্রয়োজন না হলে না ওইভাবে নক করতাম,
মানে সেই প্রয়োজনটাও ছিল কর্পোরেট একটা
প্রয়োজন। হ্যাঁ, ওই টাইমটাতে হয়েছে কি, ভাই আমি দেখা যেত যে আমার ওই সময়টা মাস্টার্স ছিল, তো আমার তখন এক্সাম, আর আমি হচ্ছে চিন্তা করছিলাম যে তখন আমি কোম্পানি সুইচ করব, তো ওই সময়টা আসলে আমি একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম, আর উনিও তখন ওনার অফিস নিয়ে খুব বেশি প্যাক, যে অ্যানুয়াল কনফারেন্সের কথা বললো, তো খুব প্রয়োজন না হলে, যেহেতু আমি তো জব করি, আমি তো জানি যে একটা মানুষ কি পরিমাণ ট্যাগ থাকে, আমি আসলে মানে ওইভাবে নক করতাম না, মনে করতাম যে না অফিসে বিজি থাক, নক করবো না, আবার রাতের বেলা ভাবো সিনিয়র ভাই নক করলে কি না কি মনে করবে, নক করবো না, মানে অনেক কিছু ব্যাপার আসলে মাথায় কাজ করতো, তবে ইচ্ছে যে করতো তা কিন্তু না, ইচ্ছে করতো
এবং এই গাছটা কিন্তু ফ্রুটফুল করার জন্য উনি ফ্রুটফুলি জিনিসটা চিন্তা করে করতেন, আমার মনে হয় একটু ইমপ্রেস করি না যে আমি সিনিয়র হিসেবে ইমপ্রেস করি না,
আসলেই ঠিক তাই, মানে সিনিয়র হিসেবে খুব মানে
এবং এটা অনেক খুব ভেবে চিন্তে,
সেতু ভাই বোঝাতে হচ্ছে যে আমি তোমার সাথে অ্যাপ্রোচ করতাম, এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটার ফিউচারে কি হবে প্রত্যেকটা স্টেপ জেনে যে এটা করলে এটা হবে, এই অ্যাপ্রোচ করলে এরকম কি আমি প্ল্যান করে করতাম তোমার সাথে,
না না আপনি কি করে বুঝলেন ভাবি যে আপনার সাথে একটু ওভার স্মার্টনেস দেখালে খুব মুড়ি হয়ে বসে থাকলে এটাকে আপনি নেগেটিভলি নেবেন, এটা উনি কি জানতো না? অফকোর্স জানতো বলে কিন্তু এই কাজটা করতেন,
তোমার কি
আই নো
আমার অ্যাপ্রোচ না
এখন জানেন, এখানে আমার আর কিছু বলার নেই,
না না থ্যাংক ইউ
হ্যাঁ। তবে খুবই সুন্দর একটা সূচনা, ভাবির ইচ্ছা করতো ভাই, আপনাকে ইচ্ছা করতো না যে ভাবিকে একটু নক করি, কেন নক করছে না একটু দেখি?
আমার এখন এই পাশ থেকে যদি আমি বলি ওর লেভেল থেকে যেটা, হ্যাঁ এখন পরবর্তীতে আমার সাথে শেয়ার করছে তখন তো বলতো না, হ্যাঁ তখন ইনফ্যাক্ট ওইটা শেয়ার করলে ও হয়তো ওই যে যেটা একটা কাজ করে যে আমি বললে আমি হয়তো ছোট হয়ে যাবো কিনা, হ্যাঁ তো এখন আমি আমার লেভেল থেকে আমার যোগাযোগ করতে ইচ্ছা করছে কিনা এটা, হ্যাঁ এটা সত্য আমার যোগাযোগ করতে মানে হঠাৎ করে ওর সাথে যোগাযোগ নাই, কয়েকদিন যাবৎ কথা হচ্ছে না মনে হতো, কিন্তু একটা ইস্যু তখন অ্যারাইজ করে তখনই যে নক করতে গেছে না ও কি ভাববে যে হায়দার ভাই মানে রুবেল ভাই আর কি, ইনফ্যাক্ট যে ও রুবেল ভাই কেমন আমাকে নিজ থেকে নক করতেছে, আমার নিজের কাছে মনে হতো যে আমার ইয়ে ওই সময় ওরে নক করলে ও কি ভাববে,
সেটাই ভাবতো আপনি,
আমি এটা ভাবতো যে কারণে আসলে হচ্ছিল না।
হ্যাঁ তো এই ভাবাভাবির মধ্যে আমি একটু অন্য কাপুর কাছে ঘুরে আসি যাদের হিস্ট্রি মানে ঐতিহাসিক, আর সেটা আসলেই ঐতিহাসিক কারণ ও ততক্ষণে আমি নতুন কাপুরকে একটু বলি এরপরে কিভাবে বিয়ের ব্যাপারটা তুললেন, এত গ্যাপ এত চিন্তা ভাবনা পরে বিয়ের ব্যাপারটা কে তুললেন কিভাবে এটা আমাকে বলবেন একটু পরে। তারপরে আসে যে বইপোকা দল থেকে, বইপোকা গ্রুপ থেকে আমাদের পরিচয় এবং এটাও ফেসবুকে আজকাল খুব বেশি ফেসবুকে রিলেশনশিপ হচ্ছে এবং একটা ব্যাপার আমরা জানি যে ফেসবুকে রিলেশনশিপ হয় না হ্যান ত্যান থেকে না, বাট এই যে দেখুন দুইটা কাপুলি আজকে এই চারটা মানুষই এরকম একটা সোশ্যাল মিডিয়া থেকে আসছে, আমি বলছি না সোশ্যাল মিডিয়াতেই আপনার বিয়ে করতে হবে প্রেম করতে হবে, বাট সব জিনিসের নেগেটিভ পজিটিভ থাকে, যাই হোক সেটাও আমাদের আজকে ইস্যু না। এবার ভাই বলেন যে তারপরে কি হলো, তারপরে ওনার সাথে যে লেখাটা নিয়ে ব্যাপার ওখান থেকে শুরু ছিল?
হ্যাঁ ওখান থেকে শুরু হলো, তো আমি অনেক নক করলাম সেদিন, মানে আসলে ওর এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো যে আমি যে ধরনের বইগুলো পছন্দ করতেছি ঠিক ওগুলোই পছন্দ করে, আমি যেই কবিতা আবৃত্তি আবৃত্তি করতে চাইতেছি তাও আমার ভালো লাগতেছে, এটা ওরও ভালো লাগতেছে, তারপর মন চাইলো যে এর সাথে একটা ফ্রেন্ডশিপ করি, এর সাথে ফ্রেন্ডশিপ করলে মানে আমি অন্তত আমার সময়টা পাস করার মতো একটা কাউকে পাবো, তা আমি ওকে ফেসবুকে নক করলাম, ফেসবুকে নক করলাম, ও সেটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর সম্ভবত ওর ফোন নাম্বার আমি চাই পেলাম, যে আপনার ফোন নাম্বারটা দিন।
তারপর আমরা লিখে লিখে কথা বলতাম, হাই হ্যালো, আমি প্রোফাইল ঘুরে দেখতাম,
এখান থেকে ইন্টারেস্ট গ্রো করলো না, এই যে বই পড়া থেকে ভালো লাগে,
তেমন ইন্টারেস্ট কিছু না, আমি ওকে এই ফেসবুক ফ্রেন্ড এরকম আমার অনেক ফ্রেন্ড আছে,
ওকে
এরকম ভাবছিলাম।
তো তারপরে মানে বিয়ের ব্যাপারটা কি করে আসলো, যেহেতু বিবাহিত জীবনের গল্প অনুষ্ঠানটা, বিয়ের ব্যাপারটা প্রসঙ্গ কিভাবে আসলেন, প্রেম হলো কি কোনো ভাবে?
না প্রেম হলো না, আমি একদিন হঠাৎ করে ওই গ্রুপেই একটা পোস্ট পেলাম যে রাজীব ভাইয়ের জন্য আমরা চলেন কিছু করি, কিছু না করতে পারলেও চলেন দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি।
জি
তো এই পোস্ট দেখার পরে দেখলাম যে কোন রাজীব, এখান থেকে প্রোফাইলে গেলাম, যে দেখলাম এই রাজীব।
একটু বলি যে এখনই কিন্তু শুরু হচ্ছে সেই ব্যাপারটা, মানে এই যে আজকে একটা আনন্দের দিন এবং এই ব্যাপারটা আনন্দের রাজীব ভাইয়ের জন্য যে একটা মানুষকে উনি পাশে পেয়েছেন এবং এরকম একটা ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে, সেই ব্যাপারটা কি সেটাই আমরা যাচ্ছি, জি বলেন ভাবি।
তারপর ওয়ালে যে দেখলাম যে ও ডায়ালাইসিসের বেডে শোয়া এরকম একটা ছবি দেওয়া,
জি
সেটা আবার দুই বছর আগের পোস্ট, দুই বছর আগের পোস্ট, হয়তো উনি এখন সুস্থ হয়ে গেছে, উনি যেভাবে আমার সাথে কথা বললো মনে তো সুস্থ মানুষ এরকম কথা বললো। তারপর ওইখানে দেখলাম পোস্টের নিচে ওর ফোন নাম্বার আছে, তারপর আমি ফোন দিলাম, বললাম যে আপনি কোথায়, সে বললো যে আমি হসপিটালে ডায়ালিসিস নিচ্ছি। আমি বললাম যে আপনি তো দুই বছর আগে অসুস্থ ছিলেন, এখন কি সুস্থ? সে বললো আমি তো এখনো ডায়ালিসিস নিচ্ছি। হঠাৎ করে আমার কেমন যেন একটা মায়া লাগলো যে লোকটা এত পরে এত জানে, লোকটা ডায়ালাইসিস নিচ্ছে, মারা যাবে কয়েক বছরের মধ্যে, এরকম লাগছে লাগলো। তারপর বললাম যে আমি একটু আপনার সাথে দেখা করবো, বললো যে আমার তো দেখা করার সময় নাই, আমি তো সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস নেই আর বাকি তিন দিন ঘুমাই। তারপর আবার এই ফেসবুকে হাই হ্যালো কথা হইতো, এখন শরীর কেমন এই অবস্থা শুনতাম।
তো ডায়ালাইসিস যে ওনার দুটো কিডনি যে নষ্ট এটা জানতেন?
হ্যাঁ আমি আমি আরেকটা কথা বলি, আমিও হসপিটালে জব করি, অপারেশন থিয়েটার সিস্টার, ডায়ালাইসিস সম্পর্কে একটু কম জানতাম। তারপর ওরটা জানার পর আমি জানার চেষ্টা করলাম ডায়ালাইসিস সম্পর্কে, কিডনি রোগ সম্পর্কে অনেক জানলাম। জানার পর ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলির কারোর সাথে মিলছে না? সে বললো না কারোর সাথেই মিলছে না, আমি অনেক চেষ্টা করলাম। তখন আমি ওকে বলছি, একদিন হঠাৎ করে আমার ভিতর কেমন জানি অপরাধ বোধ কাজ করতে লাগলো,
মানে ওনার জন্য আপনার
যে একটা জীবন এইভাবে শেষ হয়ে যাবে, কেউ তাকে হেল্প করবে না, পৃথিবীতে কেমন কেউ নাই। তারপর আমার মনে থাকলো যে আমি তো অনেক কম জানি, আমার চেয়ে অনেক বেশি জানে, ও বেঁচে থাকলে মানুষের জন্য কিছু করতে পারবে?
আমি না
থাকলে আমার মতন মানুষ কিছুই করতে পারবো না, এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি। তারপর ওকে আমি ফোন দিয়ে জানালাম যে আমার তো ব্লাড গ্রুপ অপোজিটিভ, আমি যদি একটা কিডনি দিয়ে দেই সে ভাবছে আমি দুষ্টামি করতেছি।
আচ্ছা,
সেই কথা নিয়ে আমার সাথে যোগাযোগ অফ করে দিল।
মানে আপনি বলেছেন কিডনি দিবেন তাই?
হ্যাঁ।
না এটা কারণ আছে ভাইয়া, সেটা একটু বলি। আমি তো প্রায় একদম মৃত্যু পথে যাচ্ছি, মারাই যাব হয়তো, ধরে
নিচ্ছি নাই মানে
ছোট দিনে ডায়ালাইসিস নিয়েছি। তো সেক্ষেত্রে একটা ভালো মানুষ, একটা ভালো মানুষ আমার জন্য এভাবে ওর লাইফটা এরকম হেল করে দিবে বা ও এভাবে থাকবে, এটা আমার ভালো লাগে নাই কখনো। আমি কখনোই এটা চাইনি, এজন্য আমি খুব রাগ করছি ওর উপর। না এটা কোনো মতেই সম্ভব না, এই ডিসিশনটা ঠিক না। ও আমাকে শুধু শুধু বারবার এটা নিয়ে খুব চাপ করতেছে,
আর ও আমাকে বলেই দিল যে আমার এই সিরিয়াস ব্যাপারটা নিয়ে ফাজলাম না করলে হয় না।
আচ্ছা, আপনি দুষ্টুমি ধরে নিলেন, কিন্তু এর আগে মানে এই যে কিডনি দেওয়া দিতে চাচ্ছিলেন উনি, তার আগে আর কোন যোগাযোগ টুকটাক হতো ফেসবুকে?
এর মধ্যে আমাদের দেখা হয়েছিল,
ওর
কাছে পাঁচটা বই চেয়েছিলাম, নতুন পাঁচটা বই কিনে ছবি দিয়েছে। তো বলছি যে আমাকে এখান থেকে তিনটা বই দিতে, আর আমিও তাকে তিনটা বই দিব বদল করে
নিব।
তারপর আমাদের দেখা হলো, আমি হচ্ছে নিউ মার্কেটে গেছি জুতা কিনতে, ও এখানে নীল খেতে মনে হয় দেখা হলো, ওইখান থেকে যে আমরা লালবাগ কেল্লায় বসেছিলাম, বসে ও কথা বলছে অনেক, তারপর বই বদল করে চলে
আসে আর কি। মোটামুটি একবারই দেখা হয়েছে,
আরো দুই তিনবার বই পড়ে
দেখা হয়েছে, কিন্তু আমাদের ফেসবুকে বা মেসেঞ্জারে বা ফোনে কথা চলছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমি ওকে অনেক কবিতা আবৃত্তি করে শুনাইতাম,
গান শোনা প্রেমে পড়ে গেছে আর কি।
আমি সেটা জানি না তখন প্রেমে পড়ছে কিনা,
প্রথম দিন যেদিন ওর সাথে কথা বলেছি, প্রথম দিন তো হসপিটালে ছিল, তারপরে একদিন না ওর আগে কি একদিন মনে হয় মেসেঞ্জারে আমি বলছিলাম কি আমার না খুব কবিতা শুনতে ইচ্ছে করছে, আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন? সে বলছে কিভাবে, আমার কাছে তো ফোন নাম্বার নাই। বলছি মেসেঞ্জারে আপনি কবিতা আবৃত্তি করে শোনাবেন, তারপর আমরা কোনো কথা বলবো না, কবিতা শেষ তো লাইন কেটে যাবে। ওকে আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে
শর্ত রে ভাই,
কি যেন কোন কবিতাটা, আমার ছেলে ছেলের বাংলাটা ঠিক আছে,
তারপরের দিনই আবার কি কোইন্সিডেন্স কি বলে এটাকে, এগুলো সব সেট করা ছিল। যাই হোক, যে আপনি কবিতা শোনাবেন, তারপরের দিন উনি জানতে পারবেন যে আপনার এরকম একটা সমস্যা, তারপর থেকে ওনার মধ্যে প্রেমের উদ্রেক হয়েছে কবিতা শোনার পর থেকে। আচ্ছা, এই ব্যাপারটা দুইটা ভাবেই আছে। আচ্ছা, কবিতা শুনলে কি ছেলেদের কাছ থেকে সেই ছেলের প্রতি একটু প্রেম প্রেম ব্যাপার হয় নাকি?
না, ছেলেরা কবিতা বলতে পারলে না ভালো লাগে, সিরিয়াসলি একটা মানে এটা আসলে একটা ভালো লাগা কাজ করে। কারণ মেয়েদের আসলে আমার মনে হয় গিটার বাজানো, একটু গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, এই জিনিসগুলোতে না একটু ফ্যাসিনেশন।
এটা ঠিক বলছো,
এটা এটা আমার মনে হয় অনেকে স্বীকার করবে, আবার অনেকে করবে না। তবে আমি আসলে এটা সত্যি আমার যেটা মনে হয়,
আমি কিন্তু কবিতা শুনে নেই।
হ্যাঁ,
অন্যভাবে কবিতা শুনে নিচ্ছি
আমি, কিন্তু কবিতা শোনানো, গিটার বাজানো, গান গাওয়া এগুলো কিছু করিনি।
মানে আপনার মধ্যে অন্য এক্সপার্টিস দেখেছেন উনি, যে কবিতা এবং গিটার কে ছাপায় দিয়ে চলে
গেছে। এমন তো কিছু অবশ্যই আমি দেখেছি,
নাহলে কেন?
আর
একজন সেটাই, এবং একটা মেয়েকে খুব সহজেই আপনি পটিয়ে ফেলবেন, এত সহজ না কিন্তু। যেমন এখানে একটা কবিতার একটা গুরুত্ব ছিল এবং এই কাপড়ের কাছে, তারপরে হচ্ছে কবিতা শোনার পরে আপনি যখন শুনলেন, তখন কি আপনার মধ্যে প্রেম ভালোবাসা এগুলো কিছু আসছে, ফিল করছেন?
না, আমার অনেক ভালো লেগেছিল যে কণ্ঠটা কত সুন্দর, কত সুন্দর করে কবিতা আবৃত্তি করলো, এরকম লেগেছে। কিন্তু এখন এরকম লাগে না,
এখন ভালো লাগে না। বিয়ে করে ফেলছে রে, দেড় বছরের মধ্যে সব পণ্ড হয়ে গেল।
যত সুন্দর করে কথা বলতো, এখন কথা এত সুন্দর নাই।
আচ্ছা, এক্ষেত্রে কি ঠিক আছে?
সেটা আপনারা বুঝবেন, মাত্র তো তিন মাস, মাত্র তো শুরু,
এক্ষেত্রে
টিকে রাবি বাকি ভাই।
পুরোনো কাপড় একটু বলেন, দুই তিন মাস কিভাবে ভালো ছিল? দুই তিন মাস
না কয় মাস কবিতার বয়স ভালো ছিল?
হ্যাঁ অবশ্যই, এটা আমি স্বীকার করবো, খুবই ভালো ছিল, খুবই স্ট্রং ছিল।
যাক
না, আসলে আমার বিয়ের পর পর
আল্লাহ তো অবশ্যই বাঁচিয়ে রেখেছেন এবং আপনি একটা উসিলা যে আপনার মধ্য দিয়ে একটা সাপোর্ট কাছে আসছে সেটা নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। তার আগে একটা গান শুনি বেটার, এবার কার পছন্দের গান থেকে রাজীব ভাই? কবির সুমনের গান চলবে?
হ্যাঁ অবশ্যই, আমি তাহলে বেশি খুশি হব কবির সুমনের।
কোন গানটা বলেন?
একটা গান শুনতে যাচ্ছি, সেটা হচ্ছে কবির সুমনের গান, সেটা হচ্ছে তোমাকে দেখছি ল্যাম্প পোস্টের ধারে।
তোমাকে দেখেছি ল্যাম্প পোস্টের ধারে। আচ্ছা, এই সমস্ত গানটা শুনবো এবং চলছে হ্যালো ইন ইন্টু জিরো বিবাহিত জীবনের গল্প, সেতু আছে দুটো ফ্যান্টাস্টিক কাপলের সাথে এবং বেশ চমৎকারই হচ্ছে আড্ডা, কোনো সন্দেহ আছে? আপনাদের নিঃসন্দেহে একটা আড্ডা হচ্ছে এবং হোপফুলি আপনারা এনজয় করছেন। যে মানুষগুলো রাত জেগে শীতের রাতে, বাপরে বাপ, টেম্পারেচারও বেশি, তোমার টেম্পারেচার কম, শীত বেশি, তো এরকম সময় শুনছেন, থ্যাংক ইউ। এই গানটা শুনেই আমরা ফেরত আসছি, কেউ কোথাও যাবেন না।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, আবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ। সেতু আছে এবং শুনছেন হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প। আর প্রচন্ড পরিমাণে রেসপন্স আসছে, আমি সময়ের অভাবে আমি লেখাগুলো পড়তে পারছিলাম, সরি। তবে শেষের দিকে ট্রাই করবো একটা দুটো ফোন নেওয়ার এবং রেসপন্স পাওয়া, আমি জানি না তারপর কি হবে। কিন্তু সপ্তাহে মাসে, সপ্তাহে আমি ভুল বলেছি, মাসে যে দুটো এপিসোড আমার স্পেশালি এই যে গেস্টদের নিয়ে করব, সেই সময়টাতে কিন্তু আপনারা সাথে থাকবেন, যদিও কিনা আমি এসএমএস করতে নাও পারি, ফোন নাও ধরতে পারি, আমি ট্রাই করবো তার পরে। যাই হোক, আমি বেশি কথা না বলি, আমি চলে যাচ্ছি নতুন কাপলের কাছে, যে কোথায় যেন শেষ করছিলাম আমরা আপনাদের কাছ থেকে। যাই হোক,
আমাদের দুজনের এখানে যেটা হয়েছে যে ওই মাঝখানে একটা কমিউনিকেশন কম হয়,
কম হয়,
এইটুকুই ওইখানে ছিলাম।
তারপরে কমিউনিকেশনটা বাড়লো কিভাবে?
কমিউনিকেশন বাড়লো আসলে, তখন আর এই মাঝখানে কোনো যোগাযোগ হয়নি, পরবর্তীতে বাড়ার কোনো, এখানে একটা ঘটনা আসলে কথা খুব মিস্ট্রি আছে একটা, সেটা হচ্ছে যে যোগাযোগ একদমই নাই বললেই চলে। বিয়ের চ্যাপ্টার তো অনেক আগে ক্লোজ হয়ে গেছে, কথা হচ্ছিল না যেহেতু ওই ল্যাঙ্গুয়েজ ওইভাবে। তো সাডেনলি মানে আমার কোম্পানিতে একটা সার্কুলার হয়, হ্যাঁ আমার কোম্পানিতে একটা আছে, আর কেমন আমরা দুজনই ফার্মাসিস্ট, তো এখানে
একই সাথে,
তো যখন সার্কুলার হয় তো সার্কুলারের মধ্যে আমিও ওইভাবে মাথায় ছিল না ওর কথা, তো ও বিডি জবসে সার্কুলারটা দেখে
ইন দ্যাট টাইম হচ্ছে আমি জব খুঁজছিলাম যে আমি এখন জব সুইচ করব, কারণ প্রিভিয়াস অর্গানাইজেশনে অলরেডি আমার এক বছর হয়ে
গিয়েছে।
তো তখন আমি ভাবছিলাম যে আমার এখন জব মানে নিউ জবে যাওয়াটা, তো এখন জব কিভাবে খুঁজবো, বিডি জবসে জব দেখতে হবে। তো আমি বিডি জবসে দেখতে দেখতে হঠাৎ করে আমার কোম্পানি হচ্ছে এখন যেটা আমার কারেন্ট অর্গানাইজেশন তাদের একটা সার্কুলার, তো দেখে প্রথমেই কিন্তু আমার ভাইয়ার কথা মনে পড়ছে, ভাইয়ান ওই অর্গানাইজেশনে আছে মানে এই টাইপের। তো তখন আমি ভাবলাম সিভি দিয়ে দিই যা হওয়ার হবে, তো সিভিটা ড্রপ করলাম। তো
ভাইয়ের সাথে কথা বলে দিছেন
না? তখন কিন্তু ভাইয়ের সাথে কথা বলে দিইনি আমি, কিন্তু বিডি জবসে জাস্ট আমার মানে সিভিটা দিয়ে
কিছু, আমার কাছে মনে হয় কিছু মান অভিমান ছিল আমার সাথে, হঠাৎ করে
জানাই নাই কেন,
জানাই নাই কোনো কথা না বলে না, উনি তো আসলে একটু বলতে পারতো আমাকে সার্কুলার হয়েছে।
আর আমারও তখন একটা ইগো কাজ করেছে যে না আমি বলবো না, আমি বিডি জব থেকে এই সিভিটা দিই।
দুজনের কিন্তু খুব ইগো,
সেটা হয় আমি একটু বলি। মজার বিষয় হচ্ছে বিডি জব যখন সিভিটা দিল এইচআর থেকে আমাকে বললো যে ভাইয়া এরকম সিভি গুলো আসে আপনি একটু কাইন্ডলি দেখেন,
সর্ট আউট এর দায়িত্ব।
তো ওখানে দেখি ওর সিভি
কি কাকতালীয়,
তো ওখানে দেখি ওর সিভি, ওই সিভি দেখে আমি নরমালি কোয়ালিফাইড অন্য যেরকম পাঁচজন ক্যান্ডিডেট সেই সেভাবে আমিও ওইভাবে ওর সিভিটা নিই। হ্যাঁ, তো কোয়ালিফাইড সিভি হিসেবে আমি সিলেকশনের মধ্যে রাখি আর কি,
তো রাখবেনই।
হ্যাঁ, তারপরে যেটা হলো যে নরমালি পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার আগে একটা মজার
বিষয় আছে, মজার কাহিনী ছিল সেটা আমি বলবো ডেফিনেটলি। কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো ফোন কল আসে না, আমি ভাবছি যে কি ব্যাপার, এত আগে সিভি দিলাম কোনো ফোন তো পাই না, হঠাৎ করে একদিন দুপুরে আমি লাঞ্চে গিয়েছি, হঠাৎ করে একটা ফোন কল একটা তিনটি নাম্বার থেকে, তো আমি ফোন ধরলাম, তখন বলতেছে যে আমি অমুক কোম্পানি এইচআর থেকে বলছি, আপনাদের কোনো একটা রিটার্ন এক্সাম আমরা ফোনে আপনাদেরকে কনফার্ম করবো এরকম। তো তখন কিন্তু আমি খুব খুশি, কিন্তু পরে আবার মনে হয়েছে নাম পরীক্ষা দিব না, কারণ ওই আমার সাথে এরকম কেউ ভাবনে সাহস পায় না, মানে তখন আমার মধ্যে না এরকম একটা ফিলিং কাজ করছিল তো তখন আমি মনে করলাম না আমি পরীক্ষাই দিব না বা
আমি তখন রাতে হঠাৎ করে মানে রাতে আমি ওদের পরীক্ষা আগামীকাল হ্যাঁ পরীক্ষাটা হয়েছিল হচ্ছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হল রুম ভাড়া করে আমরা আর কি পরীক্ষা অ্যারেঞ্জ করেছি তো এখন রাতে পরীক্ষার কোশ্চেন টোশ্চেন সবকিছু মানে সব ওকে টোকে করে বেরোবো তো হঠাৎ বাসায় যাওয়ার পথে মনে হলো যে আচ্ছা ও ওই মেয়েটার কি অবস্থা ও কি পরীক্ষা দিবে নাকি তখন ওর ফোন দিই
এখন ওই মেয়েটা হ্যাঁ ফেসবুকে
তখন
দিয়ে ফোন দিই যোগাযোগ বাবা
তখন ওর ফোন দিই আমি ফোন দেওয়ার পরে বলছি কি ব্যাপার কি অবস্থা তোমার প্রিপারেশন কেমন কালকে পরীক্ষা ও তখন বলতেছে না পরীক্ষা দেবো না তো আমি বললাম পরীক্ষা দিবো না মানে কি পরীক্ষা দাও পরবর্তী হও সিলেক্ট হও আর না হও পরীক্ষা অ্যাটেন্ড করো আচ্ছা তো যাই হোক পরীক্ষা অ্যাটেন্ড করলো সবচেয়ে মজার বিষয় ওর সাথে কিন্তু বাইদেশটা আমার সাথে এখনো দেখা হয়নি
তখন
আমার সাথে ওর ফিজিক্যালি সামনাসামনি দেখা হয়নি কিন্তু দুইজনের সাথে হয়তো মেসেঞ্জারে কথা সামনে হয়তো ফোনে কথা হয়েছে
মানে ফোন নাম্বার ছিল তো না
হ্যাঁ ফোন নাম্বার ছিল যেহেতু সেম মানে ডিপার্টমেন্ট যে কারণে আসলে প্রফেশনাল সেম প্রফেশন আর কি তো এখন পরীক্ষার হল এখন আমি পরীক্ষার হলে তো
আমি কিন্তু ওই দিন রাত্রে মানে কেন কেন যেন কিছু করি নাই কারণ আমি কিন্তু তখনও ডিটারমিনেশন নিয়ে বসে আছি আমি এক্সাম দিতে যাবো আবার খারাপও লাগতেছে ভাই একটা ফোন দিলো আমার মনে হয় এক্সামটা দিতে যাওয়া উচিত অন্তত তার অনারে
এই অভিমান তো আসলে যে একটু অভিমান ছিল
অভিমান ছিল যে আমি কেন একটু ভাব নিলাম কি এত ইয়া করলাম
তারপর কি সামনাসামনি দেখা
রয়েছে এখন সামনাসামনি দেখা হয়নি দুজন একদম
সবকিছু
ইয়া হয়তো ওইখানে আসলে আমার কিছু করার নাই আমার আমার অপশন ছিল যে আসলে একটু দেখতাম দেখা হইতো আর কি যে মেয়েটার সাথে তো একসময় কথা হয়েছিল হয়তো বিয়ের ব্যাপারে কথা বলছিল একজন ইয়ার তো
ব্যাপারটা বুঝলাম না এত মানে কর্পোরেট ব্যস্ততার
অনেক
বেশি সিরিয়াস এবং দুজনেই খুব এই জায়গাটা স্ট্রং আছেন এখন পার্সোনাল লাইফে আর ওনাদের তারপর দেখা হলো এবং আমরা ধরে নিলাম তারপর থেকে পরিণয়ের দিকে
এর মধ্যে একটু মজা হচ্ছে যে ওই পরীক্ষার হলে দেখা হলো আর কি
ওই তো সেটাই
আমি হচ্ছি গার্ড ও
দুজনের
মধ্যে আগে থেকে একটা পজিটিভ ফিল ঢুকে
গেছে
একটা ছেলে একটা মেয়েকে যদি পরিচয় করে দেওয়া হয় আমার মনে হয় যে তোমাদের বিয়ে হবে দেখো
একটা এখন হয়তো ওই লেভেলে কথা না হলো কিন্তু একটা
এবং ওই দেখা যে হলো ওই দিন ওই দিন থেকে তারা বিয়ের দিকে আগালো আমি যেটা মনে করি এবার আসি একটু রাজীব ভাইয়ের কাছে এবং এদিকে ভাবির কাছে আমরা মোটামুটি ধরে নিয়েছি যে বিয়ের সূত্রপাতটা কোথায় হয়েছে
বিয়ের সূত্রপাতের আচ্ছা রাজীব ভাইটা শেষ হোক রাজীব ভাইটা পরে আমরা বলবো
হ্যাঁ সূত্রপাত হয় নাই
না 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 সূত্রপাত
হয় নাই এক ঘন্টা শেষ হয়ে গেল
সূত্রপাত
হয় সূত্রপাত বর্ষাত না কোনো বৃষ্টিপাত হলেও হয় এদিকে কি কোনো বৃষ্টিপাত অথবা সূত্রপাত কিছু হয়েছে রাজীব ভাই আপনি যে বলছিলেন যে হসপিটালে ছিল এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আপনি আগ্রহী হয়ে নিজে থেকেই ওনার প্রতি ভালোবাসা থেকে একটা কিডনি দিতে চেয়েছেন ওনাকে এবং দোষী মনে করছে তারপরে যে হসপিটাল ছিল সেই ব্যাপারটা বলেন
তারপর আমি জানলাম যে বাংলাদেশে এইভাবে কেউ কাউকে কিডনি দিতে পারে না ফ্যামিলি মেম্বার ছাড়া কিডনি দেওয়া যায় না তখন আমি ওকে বলি যে তাহলে আমি তোমাকে বিয়ে করেছিলি তাই তোমরা ফ্যামিলি মেম্বার
হয়ে কি সুন্দর তারপরে রাজীব ভাই এটার আপনি যে বিয়ে করলেন ফ্রেন্ডের কথা আসছে বিয়ে করতে রাজি হলেন মানে ওনার সবকিছু খোঁজ নিয়ে যে ব্লাড গ্রুপ আপনার সাথে ম্যাচ করবে
হ্যাঁ আমি ওর সাথে কথা বলার সময় ওর ও পজিটিভ ব্লাড গ্রুপ আমার ও পজিটিভ ব্লাড গ্রুপ তারপরে ক্রস ম্যাচিং এর ব্যাপার থাকে টিস্যু টাইপিং
এর ব্যাপার
এটা জানার দরকার ছিল আমি ওকে বলছি যে চলো আমরা ক্রস ম্যাচ করে দেখি কি হয় তো কিছুতেই রাজি হচ্ছে না তারপর ওর ফ্রেন্ডরা আমাকে নিয়ে বসলো বললো এটা কেউ মেনে নিবে না তোমার ফ্যামিলি মেনে নিবে না দুই দিন পর তোমারও ভালো লাগবে না এরকম কিছু করো না আমি বললাম যে আমার ফ্যামিলি না মেনে নেয় না নিক একটা মানুষের জীবন বাঁচাবো এই অনেক বড়
অনেক বড় কিছু
তারপর হচ্ছে
আপনার ফ্যামিলি কি আসলেই তো মানতে চাননি
না এটা খারাপ ফ্যামিলি মেনে নেওয়ার কথা না তারপর আমাকে ওর ফ্রেন্ডরা বলছে যে তোমাকে দুই মাস সময় দিলাম, তুমি এর মধ্যে সাথে কোনো যোগাযোগ করবে না, কোনো যোগাযোগ করলে বুঝবো যে তুমি ঘরের মধ্যে আছো, এখন এখন এরকম বলতেছো।
আচ্ছা,
আর দুই মাস পরে
না না আমার বন্ধু বলছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে
হয় যে ওকে কিডনি দিতে পারবা তুমি, তখন আমাদের সাথে যোগাযোগ করবো। তারপর আমরা দুই মাস যোগাযোগ বন্ধ হয়ে গেছিলাম।
মানে আপনি ডিটারমাইন ছিলেন যে আপনি ওকে বিয়ে করবেন, ওনাকে একটা কিডনি দিয়ে ওকে বাঁচাবেন?
বলতে আমি ওকে বাঁচাবো।
ভাই, ওর বিষয়টা হচ্ছে যে এরকম যে মানুষের আসলে জীবন মানে জন্ম হওয়া তো মানুষের উপকার করার জন্য, মানে সেবা করার জন্য।
আমি আসলে এরকম ভাবি যে
এরকম একটা ডিটারমাইন নিয়ে
একটা জীবন তো এমনিতেই শেষ হয়ে যায়, মানুষ মনে রাখে না। সন্তানরা হয়তো মনে রাখে, এই যে আমার বাবা মারা গেছে, আমরা মনে রাখছি, আমাদের পরবর্তী প্রজন্ম আর মনে
রাখবে না।
কিন্তু একটা জীবন বাঁচালে মনে হয় যে একটা জীবন বেঁচে গেল, এই জীবনের তো আমি যে পৃথিবীতে জন্ম নিলাম, মরে যাবো এক সময়, আরেকজনের যদি একটু উপকার করতে পারি এটাই অনেক কিছু।
আপনি আসলে অনেক কিছু করেছেন জানেন, মানে ট্রুলি
এখনো তো কিছু করতে পারলাম না।
না পারলেন না, আপনি তার সাথে যুক্ত হয়েছেন না, আমরা অনেক কিছু জানি না। আপনি কিডনি ট্রান্সফার করেছেন বা করেন
না সেটা আমি বলছি ভাইয়া, তো
সেটা আমরা শুনছি, কিন্তু আমরা একটা ব্রেক নিই এখন। হ্যাঁ, কিন্তু আপনি অনেক কিছু করেছেন জানেন ট্রুলি, মানে আমি কোনো আবেগ থেকে একটা রেডিও শোর হোস্ট হিসেবে বলার কারণে বলছি না, এটা অনেক কিছু একেবারে। আপনারা বিয়ে তো করেছেন দুজন, তাই তো? এবং এরকম একটা মানুষকে বিয়ে করতে আসবে একটা মেয়ে, আমার মনে হয়
কিনা ভাই আমি জানি না।
হ্যাঁ, এই যে আরেকজন আছে ভাবি, কি মনে হয় আপনার?
মানে আসলে
মানে এমন কোন প্রেমও ছিল না কিন্তু তাদের
মধ্যে, মানে মানে আমি আসলে কি বলবো, আমি আসলে স্পিচলেস। মানে ভাবির কথা শুনে যে এত রিস্ক নিয়ে কিংবা এত কিছু চিন্তা করে যে একটা মেয়ে এরকম একটা পর্যায়ে এসে একটা ছেলেকে বিয়ে করে, মানে আসলে ভাবিকে না দেখলে আমি মনে হয় এটা বিশ্বাসই করতাম সিরিয়াসলি। মানে আমি সত্যি স্পিচলেস হয়ে গেছি যে একটা মেয়ে, মানে উপন্যাসে কিন্তু আমরা এরকম অনেক ক্যারেক্টারিস্টিক্স পাই, কিন্তু বাস্তবে ভাবি আসলে সবকিছু
আমি আজকে মনে হয় প্রথম দেখলাম।
হ্যাঁ সিরিয়াসলি, এটা আসলে ছাড়িয়ে গেছে।
তো বিয়েবাড়ি, এটা বিয়েবাড়িতেও অনেক সময় অনেক কিছু ঘটে, একটু আপসেট হয়ে পড়ি আমরা, একটু মন টন খারাপ হয়ে যায়, বাট এটা পার্মানেন্ট কিছু না। আমরা এই অনুষ্ঠানটাকে বিবাহিত জীবনের গল্পটা অনেক আনন্দে হেসে খেলে আমরা বাকি আর একটা ঘন্টা পার করবো আই হোপ। আর হচ্ছে বিষয় আসেনি, একটা চলো ব্রেক নিচ্ছি, আমরা নেক্সট আওয়ার ফিরে আসছি। ডোন্ট গো এনিওয়্যার, চলছে হ্যালো 820 বিবাহিত জীবনের গল্প।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ। সেতু আছে, এবং সবচেয়ে বড় কথা সেতুর সাথে যে চারজন মানুষ আছেন, দুইটা কাপল বেসিক্যালি, এবং দুইটা কাপলের মোটামুটি ইনিশিয়েটিভ, পরিচয় এবং বিয়ের দিকে আগানোর ব্যাপার স্যাপার আমরা একটা ঘন্টা ধরে শুনলাম। তার মধ্যে অবশ্যই খুব মানে কি বলে খুব মানবিক একটা ব্যাপার আছে, রাজীব ভাই এবং রোমানা ভাবির যে গল্পটা সেটাই আমরা শুনছি, এবং তারপরে এদিকে রুবেল ভাই আছে এবং পারিয়া ভাবিও আছে, তাদেরটা খুব কর্পোরেট কর্পোরেট, খুব অফিসিয়াল অফিসিয়াল, আর এনাদের তো খুব আনঅফিসিয়াল আনঅফিসিয়াল। এবং সেই একই সাথে আরেকটা ব্যাপার পাচ্ছি, পুরাতন কাপল এবং নতুন কাপল একেবারে, যাদের রিসেপশনও হয় নাই এখনো, আর তারপরে ওনাদের রিসেপশনও হয়েছে, রিসেপশন থেকে বেরো করে দিচ্ছে ওনাদের, এবং ওনারা এখন লাইফ লিড করছেন, এবং তারপরে ওনাদের গল্পটা দিয়ে শুরু করি, কি বলেন? হ্যাঁ, আমি তাহলে রাজীব ভাইয়ের কাছে আসি এবং ভাবির কাছে আসি এদিকে, যে তারপরে কিভাবে বিয়েটা হয়ে গেল বিয়েটা একটু শুনতে চাই। এখন আমরা মোটামুটি বিয়ের চলতে চলে যাই, বিয়েটা কিভাবে হলো কি ব্যাপার, অনেক কিছুই থাকে, ইনভিটেশন, ফ্যামিলি থেকে রাজি না হওয়া, স্বাভাবিক, একটা ছেলে দুইটাকে নিয়ে আসতো, তাকে তার সাথে বিয়ে কেন দিবে সেই ফ্যামিলির গার্ডিয়ানরা। তো বলেন তারপরে ভাবি, তো কাছে এসে মাইক্রোফোনে, কিভাবে কি হলো বিয়ের ইনিশিয়েটিভ বা প্রপোজাল কিভাবে দিলেন আপনি?
তারপর ওই যে আমার দুই মাস কথা বন্ধ রাখলাম।
হ্যাঁ, দুই মাস কথা বন্ধ ছিল,
কথা বন্ধ ছিল। তারপর দুই মাস পর ওর এক বন্ধু আমাকে নক করেছিল,
জি,
আমাকে জিজ্ঞেস করছে আমি এখন কেমন আছি, কি অবস্থা, আমি এখন এরকম কিছু ভাবছি কিনা। তারপর আমি ওকে জানাই, ওনাকে জানাই যে হ্যাঁ আমি এখনো ভাবছি, আমি রাজীবকে সুস্থ করতে চাই। তারপর ডিসিশন হলো, রাজীবের সাথেও কথা হলো যে পরের উইকের বৃহস্পতিবার আমরা বিয়ে করবো।
তারপর
যে বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা, সেই বৃহস্পতিবার দুপুর বেলা রাজীব আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা বিয়ের কথা পরে থাক, আগে শহীদ মিনারে আসো, আমরা কথা বলি।
আচ্ছা, শহীদ মিনারে?
হ্যাঁ হ্যাঁ, শহীদ।
তো আমি বললাম যে আমরা আজকে বিয়ে করবো না, সে বলছে হ্যাঁ বিয়ের কথা পরে, তুমি আসার আগে আমরা কথা বলে নিই। তারপর শহীদ মিনারে আসলাম, শহীদ মিনারে এসে দেখি ওর আরো অনেক বন্ধুরা আসছে, আবার সে আগের মতোই সবাই আমাকে বোঝাচ্ছে কাজটা ঠিক হবে না,
মানে একবার লাস্ট মোমেন্টে এসেও ভাবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমরা তো এমনিতেই অসুস্থ রোগী, এটা নিয়ে ঝামেলায় আছি, এখন তুমি ওকে বিয়ে করতে চাও, বিয়ে হয়ে যাওয়ার পর দেখা যাবে তোমার ফ্যামিলির লোকজন এসে একটা আমাদের আইনি জটিলতায় ফেলবে, তো আমরা এত বড় ঝামেলা হয়তো ইয়া করতে পারবো না, তুমি তার চেয়ে এক কাজ করো, আরো চিন্তা করো এবং চলে যাও। তারপর আমি বসে থাকলাম, না আমি রাজীবকে সুস্থ করতে চাই।
আচ্ছা, এটার মধ্যে তীব্র ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, একটা আবেগ ছিল যে মানুষকে সুস্থ করতে হবে এবং সেটার সাথে নিশ্চয়ই ভালোবাসা ছিল।
হ্যাঁ ভালোবাসা,
ভালোবাসাটা ছিল,
ততদিন আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে রাজীবের।
রাইট, হ্যাঁ এটা ঠিক।
তো রাজীব ভাই কি বলছেন,
এই যে দুই মাস আমরা কথা বলিনি, গ্যাপে ছিলাম, তখন ভালোবাসা দেখি,
তখন ভালোবাসা,
তখন একটা টান হয়ে যায়।
তার মানে সম্পর্কের মাঝখানে একটা গ্যাপও কিন্তু কাম্য।
হ্যাঁ,
যেটা গভীরতা বাড়ায়।
তারপর আমি সেদিন বসে থাকলাম, না আমরা বিয়ে করব, রাজীবকে সুস্থ করব। যে আপনারা বন্ধুরা তো রাজীবকে অনেক দিক থেকে হেল্প করছেন, কিন্তু একটা কিডনির জন্য ওর অপারেশন হচ্ছে না, ও সুস্থ হতে পারছে না, আমার তো হয়তো ফিনান্সিয়াল হেল্প করার মতন অবস্থা নাই, তো আমি একটা কিডনি দিলে কি সমস্যা, আপনারাও যেমন বন্ধু আমিও তেমন বন্ধু, আমি যদি এটা করতে পারি তো কেন করবো না। তারপর শেষ মুহূর্তে ওরা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আর আজকে না আগামীকাল হোক, দিয়ে আগামীকাল শুক্রবার আছে,
আমার
দুজন ফ্রেন্ড হয়ে গেল, তো পরের দিন আসবো আমরা। তারপর প্রথমে বললো আমার, আমি যে হসপিটালে চাকরি করি ওই হসপিটালের পাশে একটা রেস্টুরেন্ট আছে, বলছে যে ওই রেস্টুরেন্টে আমাদের বিয়ে হবে। আমার হঠাৎ মনে হলো ওই রেস্টুরেন্টে বিয়ে হলে তো আমার হসপিটালের লোকজন জেনে যাবে, আর জানলে আমার বাড়ি পর্যন্ত শুনতে পারে। তো আমি বললাম যে না না এখানে না, আর একটু দূরে। তো ওরা আর একটু দূরে ব্যবস্থা করলো, খুব বেশি দূরে না আমার হাসপাতাল থেকে। তারপর আমি জানি যে ওইখানে দুইজন লোক আছে, আর দুই তিনজন গেলে হয়তো হয়ে যাবে। আমার সাথে যাওয়ার মতন কাউকে পাচ্ছি না। আমার সাথে একটা মেয়ে গেল, রিক্সা দিয়ে যে নামলাম রেস্টুরেন্টের সামনে, নেমে দেখি দুইজন মানুষের কথা আমাকে বলছে, মনে হচ্ছে যে 50-80 জন মানুষ। সেই অবস্থা একদম বিয়ে বাড়ির যে অবস্থা।
আমার আসলে বন্ধুর সংখ্যা অনেক বেশি, খুব বেশি বন্ধু, আমিও জানি না যে আমার এত গুলা বন্ধু আসবে। ওরা নিজেরা নিজেরা কিভাবে যোগাযোগ করছে, ওরা যোগাযোগ করে আমি আমি সবার পরে গেছি, ওর উপরে আমি গেছি ওখানে ভেনুতে।
মানে দায়িত্ব অবহেলা,
একটা কালো পাঞ্জাবি পরে গেছে,
বিয়ের দিন কালো পাঞ্জাবি রহস্য কি?
না কালো পাঞ্জাবির রহস্য এটা একটা কারণ আছে, তো বিয়ের দিন তো আমরা তো পাঞ্জাবি একটা পড়তেই হবে, পাঞ্জাবি আরও আছে। তো হঠাৎ আমরা যে আরঙ্গে পাশেই আরঙ্গ মার্কেটটাতে গেলাম ওয়ারিতে, তো ওখানে এই পাঞ্জাবিটা দেখে আমার পছন্দ হয়েছে, কালো পাঞ্জাবিটা এটাই পছন্দ হয়েছে। এবং পাঞ্জাবিটা পছন্দ হওয়ার সাথে সাথেই আমার আমার খুব কাছের একটা বন্ধু ও সাথে ছিল, ও বলে পাঞ্জাবিটা আমি তোর কিনে দেবো। ঠিক আছে এটাই কিনলাম, মানে ও আমাকে ওটা গিফট করছে, যে এটা তোর গিফট করলাম, ও আমার খুব কাছের বন্ধু, যার কারণে ওই পাঞ্জাবিটা আমার সেদিন পরে।
তো তারপরে কি 80-90 জন এবং ভাবির সাইড থেকে কত, 2-3 জন?
না ভাবির কাছ থেকে অনলি একজন,
একজন ফ্রেন্ড ছিল, আজকে যার বিয়ে দিয়েছিল।
ও আচ্ছা, না রাইট, আপনারা একটা বিয়ে আসেন করে আসছে, সেই বিয়ের ঘটনা আমি শুনবো আমরা। তো তারপরে ওই দিন বিয়েটা হয়ে গেল, এই সবাই মিলে বিয়েটা করা দিল,
বিয়েটা হয়ে গেল। তো আমার কিন্তু মনে হয় না এটা বিয়ে, কোনো ফিলিংস ছিল না বিয়ের, আমার মনে হয়েছে যে একটা পিকনিকে আসছি, বন্ধুরা সবাই খুব মজা করতেছি,
বাক ভালোই ছিল। বিয়ের ব্যাপারটা মনে হয় খুব মানে জটিলতা এবং খুব দুশ্চিন্তা হয় মনে হয়, আমি জানি
কোন আনন্দের হয়েছিল সেদিনটা, বিশ্বাস করেন ভীষণ আনন্দ, কারণ বিয়ে বিয়ের জন্য না, মনে হলো যে আমি যে একটা নতুন জীবনে প্রবেশ করতেছি, এরকম কোনো ফিলিং ছিল না। ফিলিংটা হলো যে আমার এতগুলো বন্ধু বান্ধব আসছে, প্রায় 60-70 জন বন্ধু বান্ধব, এগুলো করতে গিয়ে সবার বলেছে, আমি সবগুলোর তো ফোন কখনোই দিই নাই, আমি 2-3 জনকে জানাইছি ওরা এই কাজগুলো
করে, এবং অনেকে হয়তো চিনেন না,
সবাইকে সবগুলো কাছের বন্ধু,
সবাই চেনা বন্ধু,
সব চেনা বন্ধু।
এই যে আমরা হ্যাপি লাইফে এন্ট্রি করলাম,
আমার বন্ধুদের সাক্ষীতে আমার বন্ধুরে দিচ্ছি, তারপরে
আমার পক্ষে সাক্ষী, ওর পক্ষে সাক্ষী,
সবই আমার বন্ধু।
হ্যাঁ সেটাই হওয়ার কথা, আমি ওটাই ধরে নিচ্ছি।
তারপর হচ্ছে যে
আরো 4-5টা বিয়ে হলে ওই আপনার একই বন্ধু বান্ধব দিয়ে সবার সাক্ষী,
এটা ঠিক
না, আমরা জানতাম যে
এখন
বিয়ে দিচ্ছি হলে আমরা চলে আসবো, তারপর দেখি বিয়ে রেজিস্ট্রি হওয়া শেষ, এরপর দেখি ওরা বিয়ের গাড়ি সাজায় নিয়ে এসে বসে আছে।
এখানে একটু কথা আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা ইচ্ছে ছিল না, আমরা ভাবছিলাম যে অন্য কোনো গাড়ি দিয়ে ওখান থেকে বা কোনো গাড়ি অ্যারেঞ্জ করে আমার বাসা পর্যন্ত আমি আসবো, কিন্তু হঠাৎ করে মানে আমাকে অবাক করে দিয়ে আমি যাদেরকে ইনভাইট করি নাই বিয়েতে, আমার খুব কাছের বন্ধু ওরা, এদের আমরা বিদেশি বন্ধু বলি, ওদের বলি যে ওরা বিদেশে ওদের ফার্স্ট হোম, সেকেন্ড হোম হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ ওরা সবসময় বিদেশ থাকে, ঠিক আছে, ওই সিঙ্গাপুর, লন্ডন, জার্মান, এই সব ওদিকেই থাকে, বছরের পর বছর ওরা বিদেশ থাকে। মানে ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না ঝান্ডুদার ই পড়ছিলাম, আমরা ছোটবেলা আমাদের একটাই ছিল, হ্যাঁ ওই সেই ঝান্ডুদার মতো, কখন যে বাংলাদেশে থাকে কখন বিদেশে কিছু বোঝা যায় না। তো এই বন্ধু বান্ধব প্রায় 5-6 জন হঠাৎ আমার বিয়েতে অ্যাটেন্ড, কিরে ভাই তোরা আমার বিয়েতে অ্যাটেন্ড, তোরা বলতেছে তুই দাওয়াত না দিলে কেমন, জানি তোর বিয়ে আসছে, ওরা ওদের নিজেদের গাড়ি আছে, নিজেদের গাড়ি করে আমাদের কাছে এসে গাড়ি সাজাই
দেয়,
আমাদের গাড়ি করে তোদের আসছে।
এই লোকটা সব দিক দিয়ে খুব ভাগ্যবান। সাক্ষীর ব্যবস্থা করি, যাইহোক হ্যাপি লাইফ এন্ট্রি। এবং তারপরে আমি নতুন কাপলদের কাছে ফিরছি, আমি রুবেল ভাই এবং ফারিদ ভাবির কাছে আসি। তো তারপরে ওই যে পরীক্ষার হল, তারপরে বিয়ের ব্যাপারটা দিকে আগে, বিয়েটা কি করব,
বিয়ের পরীক্ষা হল তো হলো, এরপরে দেন অফিশিয়ালি রিক্রুটমেন্ট প্রসিডিউর, এর মধ্যে একটা ইয়া হচ্ছে যে মানে টোটাল ঘটনাটা কি হচ্ছে আবার হচ্ছে না এরকম।
বিয়ের গল্পে আমরা চলে
আসি, আমাদের বিয়ের গল্পের ব্যাপারটা একটু ছোট করে বলি, অনেকক্ষণ আসলে আড্ডা দিতে,
মানে বিয়ের ব্যাপারটা হচ্ছে না, বিয়ের
তো বাই দিস টাইম ও জয়েন করলো অফিসে কাজ করছে, আমিও কাজ করতেছি, হঠাৎ করে সাডেনলি একটা প্রোগ্রামে গিয়ে, ফ্যামিলি একটা প্রোগ্রামে, সেখানে গিয়ে ওর ফ্যামিলিও ইনভাইটেড, আমার ফ্যামিলিও ইনভাইটেড, বাট আমরা কিন্তু জানতাম না ইনফ্যাক্ট যে আমাদের পড়ছে, আমি সেই জন্য আসলে ওরকে বলি যে ওই আপনি কিছুক্ষণ আগে একটা মানে অফ অফলাইন একটা কথা বলতেছিলেন যে যখন কোনো কিছু মন থেকে এক্সপেক্ট করবে তখন মানে সারাউন্ডিং, এটার জন্য ভেরি রাইট, যে আমার কাছে তাই মনে হয়েছে ওরকে বলি যে আসলে কখনো ওই যে ওই প্রথম ইট ওয়াজ সেপ্টেম্বর 2017, তো তখন একটা স্টার্টিং ছিল, তারপর কিন্তু কখনোই বিয়ের কথা নাই, কিছু নাই নাই, কিন্তু বাট আলটিমেটলি প্রত্যেকটা জায়গায় কাকতালি ভয় মিলে যাচ্ছে। তো ওই প্রোগ্রামে গিয়ে যাওয়ার পর ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, দুই ফ্যামিলি ইনভাইটেড, ইনফ্যাক্ট আমি ও দুজনই গেছি প্রোগ্রামে, তো ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে তুমি এখানে ও আমি এখানে কথাবার্তা হইলো, তো তখন ও আব্বা আমার সাথে পরিচয় করা দিচ্ছে, যে ও বলছে যে ভাইয়া বড় ভাইয়ের কথা বলছিলাম, এই হায়দার ভাই উনি আমার, আর আমি আমার ফ্যামিলির সাথে যে ফারিয়া আমাদের অফিসে জব করে আমার কলিগ, তো তখন দুই ফ্যামিলির পছন্দ হয়েছে আর কি, আমার ফ্যামিলিও মেয়ে খুঁজতেছে, ওর ফ্যামিলিও ছেলে খুঁজতেছে, তো তখন আর কি ওর বাসা থেকে আর কি আমার ওই আন্টির বাসায় প্রপোজালটা দেয় যে ওর মানে ওর জন্য যে ছেলে খুঁজতেছে তো দেখতে পারো,
মানে এখন আবার নতুন করে,
হ্যাঁ এখন আমাকে, তখন আমার ফ্যামিলি আমাকে এখন আমার ফ্যামিলি আমাকে জিজ্ঞেস করতেছে যে ফারিয়াকে বিয়ের ব্যাপারে তোমার কোনো ইয়ে আছে কিনা, আর তুমি এই কথা তুমি কোশ্চেন করতেছো হঠাৎ করে, আমি বুঝলাম না এতদিনের পরের ঘটনা হঠাৎ করে তোমার কাছে, এই কথা আমার আম্মাকে বলতেছিলাম, তখন আম্মা বলতেছে যে আসলে ওই তোমার খালা ওর কাছ থেকে প্রপোজালটা আসছে, তো তখন বললাম যে ঠিক আছে চিন্তা ভাবনা করতে পারো, শি ইজ নট ব্যাড, আমার পছন্দ আছে,
এর মধ্যে তো অনেক দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এটা তো জানতেন না ওনারা,
হ্যাঁ না এর মধ্যে জানতো না, এত মাঝখানে এত ঘটনা দুর্ঘটনা এগুলি কিছুই জানতো,
দুর্ঘটনা তো একটাও না,
দুর্ঘটনা না, ইনফ্যাক্ট আমি বলতে চাচ্ছি আমি এই যে পরীক্ষা মিস করতেছে আবার জয়েন করতেছে এত
কাহিনী, এটা কিন্তু আসলে অনেকগুলো কারণ হচ্ছে, এক্সাম মিস করলাম কোনো কারণ ছাড়াই, কন্ট্রাক্ট বন্ধ হয়ে গেল, আর ওইখানে যে আমার জব হবে এটা কিন্তু আমি জানতাম
না, এই দুর্ঘটনাগুলো,
হ্যাঁ দুর্ঘটনাগুলো খুব খুব
সুইট সুইট দুর্ঘটনা,
কিন্তু আমি এখন সত্যি কথা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস আল্লাহ ডিসাইডেড, তো আমি মুসলিম, এজ এ মুসলিম আমি যেটা সবসময় বিলিভ করি সবকিছু মাইটি ডিসাইডেড, এবং আমার আর ওর বিয়েটা দেখলে তাই মনে হয়,
আমি সেটাই ভাবছি,
হ্যাঁ প্রত্যেকটা সিকোয়েন্স এত সুন্দর ভাবে, কারণ ওই প্রোগ্রামে যদি দেখানো হতো হয়তো ওইটা ওইখানে আটাতো না,
কারণ তখন কিন্তু আমি পছন্দ করলেও কিন্তু অ্যাপ্রোচ করতে পারতাম না স্বাভাবিক, আবার তখন যেহেতু আমার সিনিয়র কলিগ উনিও কিন্তু ওইভাবে বলতো না, কারণ যেহেতু যে জিনিসটার জন্য কিন্তু একটা টাইম এটা অফ হয়ে গিয়েছে,
তো সেটাই, তো এটা অবশ্য ফ্যামিলির অনেক,
হ্যাঁ এটা আমাদের ফ্যামিলির মেম্বার
অনেক অনেক বেশি হেল্পফুল ছিল দুই ফ্যামিলি মেম্বারই, আমার বড় ভাই ছোট ভাই আমরা তিন ভাই
আছি। আর একটা জায়গায় আসলে আমার বাবা ওর ফ্যামিলি যখন দেখলো তখন আসলে খুবই পছন্দ করেছিল, কারণ আমি তো আমার কিন্তু কোনো ভাই বোন নেই, আমি একা। তো যখন দেখলো যে ওই বাসায় তিনটা ছেলে, আমার আব্বু বললো কি তোমার না অনেক ভালো লাগবে এখানে, অনেক অনেক ফ্যামিলি মেম্বার দেখলো ছোটবেলা থেকে একা বড় হয়েছো, ফ্যামিলি গেলে অনেক ভালো লাগবে, অনেক মানুষ, তুমি সবসময় অনেক মজা করতে পারবা। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস খুব পজিটিভ ছিল, সেটা হচ্ছে আমাদের প্রফেশন যেহেতু সেম ছিল, তো আব্বু তখন এটা খুব ভালো লাগলো বাবা যে না এই মানে ও পুরো আমার গার্ডিয়ানের মতো থাকবে আমার মেয়ের, এই ব্যাপারটা একটা।
আচ্ছা, এর মধ্যে আবার আপনি যে ভাইবা দিতে গেলেন সেটা দেখতে তিনটার সময়, তারপরে ওখানে কি জব হলো, তারপরে কি ফ্যামিলি রাইজটা?
হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ওই যে আমি আসলে শর্ট করে ফেলছি তো ঘটনাটা,
তখন কি তোমার জব
মানে ও জব করছে জয়েন করছে
একই সাথে, তখন
একই সাথে
তো ওই যে ফ্যামিলি তিন মাস চলে গিয়েছে তখন,
ও মানে চাকরি একসাথে করছেন
তিন মাস চলে,
তো ওই সময়তে ইন্টিমেসি বাড়তে কতখানি সুযোগ
থাকবে না
অফিসে আসলে ওইভাবে ইন্টিমেসি করার, মানে কারণ আমি তো আপনি মানে প্রফেশনালি তো মানে আমি কিছুটা ক্ষেত্রে এই ক্ষেত্রে বলবো যে আমি তো প্রফেশনাল, ও প্রফেশনাল, অফিশিয়ালি আসলে এই ধরনের কোনো
অ্যাপ্রোচ নাই।
ও আচ্ছা, হঠাৎ করে ভাবে কিন্তু আপনি তো চলে গেছেন কেমন জানো খুব একটা ইউনিক থিং আমার দেখা,
মানে এখনো কিন্তু অফিসে হাজার ভাই এটা কিন্তু পারতেছি না এটা করে দেন তোমার না জামাই, এটা আমাদের স্যার জামাই
অফিসে মজার বিষয় অফিসিয়াল অফিসিয়াল মেল যখন জেনারেট হয় ও একটা মেল দিবে, এখন এই মেলে আমাকে অ্যাড্রেস করবে কি, তখন লেখে ডিয়ার হায়দার ভাই।
এখনো বাকি আছে অনুষ্ঠানটা, অনেক কিছুই আমরা শুনবো, আবার ফেরত আসছে, চলছে হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, খুব ফাটাফাটি একটা আড্ডাই আমরা দিচ্ছি নাকি, কারো আপত্তি বা কোনো একটু কাছে চলে আসবে না মানে মাইক্রোফোনের, তো আপনার কাছ থেকে এবার শুরু করি। তার আগে একটু বলে নিই, আপনারা শুনছেন হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প, সেতু আছে আপনাদের সাথে এবং আছেন চারজন অসাধারণ মানুষ এবং দুটো কাপলের দুটো ভিন্ন রকমের গল্প, বিবাহিত জীবনের গল্প। আসলে আমরা খুব শুনেছি শুরু থেকেই, কারণ একেবারে একটা বিয়ে তো আর ধাম করে হয় না, একটা বিয়ে হতে হলে অনেক ধরনের আয়োজন, অনেক ধরনের পরিক্রমা, অনেক ধরনের পরিচয়ের পর্ব, সব কিছুর পরেই বিয়েটা, আমরা কিন্তু এখন তাদের বিয়ে দিয়ে ফেলেছি, মানে এখন যে অবস্থায় আমরা আছি সেই অবস্থাটা তাদের এখন বিবাহিত জীবন স্টোরিতে এবং পার্সোনাল লাইফেও তারা। তো রাজীব ভাইয়ের কাছে এবং রোমানা ভাবির কাছে আসি, বিয়েটা করলেন তারপরে কোথায় উঠলেন, কোথায় গেলেন আপনারা, কেমন ভাবে কি আনন্দ হলো, খুব নিশ্চয়ই বিয়ে করেছেন খুব মজা হয়েছে, টেনশন ছিল কোনো, টেনশন ছিল,
টেনশন মনে হয় নাই, কোনো টেনশন আছে না, বা সবচেয়ে বড় কথা যে লাইফের এমন একটা জায়গায় চলে যাচ্ছি আমরা বা পদার্পণ করতেছি সেখানে আমাদের ফ্যামিলির কেউ নেই, ওর ফ্যামিলি কেউ নেই, আমার ফ্যামিলি কেউ নেই, তারপরে মনে হচ্ছে না কোনো কিছু ফিল করতেছি
না,
হ্যাঁ না ওরকম কোনো টেনশনও ছিল না, মনে হচ্ছে খুব হাসি খুশি আমরা আছি, ও তখন থেকেই মনে হচ্ছে যে আমরা খুব হ্যাপি এরকম মনে হচ্ছে।
রাইট, তো তারপরে কোন বাড়িতে উঠলেন, কার নিশ্চয়ই রাজীব ভাই বাসায় নিয়ে গেলেন অথবা নেন,
হ্যাঁ তখন মেসে থাকতাম,
আচ্ছা আচ্ছা আচ্ছা,
বন্ধুদের সাথে, তো আমাকে হঠাৎ করে, আমি তো জানি আমরা বিয়ে করে চলে আসবো, আমি অফিস থেকে ছুটিও নেইনি,
জি
আমাকে হঠাৎ করে বললো যে কালকে কয়টায় ডিউটি, বললাম যে দুপুর দুইটায়, আমাদের সাথে গেলে কি সমস্যা আছে, বললাম কোথায়, বললো গেটে বাইরে বের হয়ে দেখো, বাইরে বের হয়ে দেখলাম গাড়ি রেডি করা, বললাম কোথায় যাব, বললো যে আমার বাসায়,
মানে বাসা দাদা কোনো ভাড়া নিয়ে ফেলছিলেন,
একটা বাসা ভাড়া নিয়েছি, ওই বাসায় আমি 10 বছর ছিলাম, ফ্ল্যাট বাসা ছিল পাঁচতলা, আমরা তিনতলায় থাকতাম, আমরা দুইটা বন্ধু তিনটা রুম ভাড়া নিয়ে থাকতাম আমাদের, তো ওখানে আমরা যখন অনার্স মাস্টার্স করছি আমি তখন ওই এলাকায় থাকতাম, ঢাকা কলেজ থেকে তো মাস্টার্স করছি, ওই এলাকায় থাকতাম, আজিমপুরে থাকতাম, তো ওই বাড়িতেই একটা রুম পুরো খালি ছিল, এই জন্য ওকে অফার করতে আমার কোনো প্রবলেম হয় নাই,
যে বাসাটা নিয়ে আপনি তাকে নিয়ে উঠবেন। আর এদিকে আপনার বাসায় কি জানো বিয়ে করে ফেলেছেন এরকম একটা
ছিল, না তখন জানেনি
না,
তারপর ওর সাথে চলে গেলাম,
তো বিয়ের যে ঘটনা মানে বিয়েতে যেগুলো হয় ওই যে বউ ভাত তারপরে এগুলো কিছু,
হ্যাঁ
এগুলো কিছু হয় নাই না,
এরকম কোন অপশন ছিল না,
ছিল না, মানে বিয়ের যেই ব্যাপারগুলো থাকে একটাও আপনারা ফেস করেন নাই, বা একটার মধ্যে দিয়ে
যে
খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, সবাই 70-80 জন লাগছে একসাথে, আমরা ওদিনটা কি ছিলাম না ডিনার করলাম, রাত হয়ে গেছিল, হ্যাঁ একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম,
ওকে
আটটা নয়টার পরে আমরা ওখান থেকে
না
বিয়ের যে আনুষ্ঠানিক রীতিনীতি থাকে যেটা বলছেন যে ওই যে জুতো চুরি করা, গেট ধরা,
এগুলো টিকা কাটা হয় নাই,
এগুলো কিছুই ছিল না আমাদের ওখানে।
মানে কখনো মনে হয় না যে এই ব্যাপারগুলো যদি থাকতো বা কোনো,
একটা সময় তো মনে হয়েছে যে এগুলো যদি থাকতো, কিন্তু আমরা তো যেহেতু দুজনেই খুব অ্যাডাল্ট ছিলাম ওই সময়টাতে, এবং
এই ব্যাপারগুলোর চেয়েও বেশি একটা ব্যাপার
ছিল শুধু রাজীব কৃষ্ণ,
এগুলো দরকার হয়
না, এগুলো না আফসোস নাই এগুলোর জন্য।
রাজীবের আফসোস ছিল, ও আমাকে সারাক্ষণ বলতো কি যে আমরা, আমি তো এই বছর ট্রান্সপ্ল্যান্ট করে আসবো, সামনের বছর আমরা বিয়ের অনুষ্ঠান করবো,
মানে রিসেপশনটা করবো, বহুবার্তা করবো, আমি সবসময় বলতাম, এখনো বলি এটা।
দেখ এটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই সুপ্ত বাসনা, তারপরেও এটা প্রতি প্রবল ক্ষোভ বা অভাব বোধটা নাই রাজীব ভাই, যেটা বলছিলাম
না, আমি ডেফিনেটলি বলবো যে হি ইজ ভেরি মাচ লাকি যে ও যতটুকু পেয়েছে ওই বিয়ের রিসেপশন, গেট ধরা, জুতা চুরি, এর থেকে মাছ
অনেক আসবে না। এখানে এত বড় একটা স্যাক্রিফাইসের ঘটনা, এখানে এই ব্যাপারগুলো আসলে খুবই মাইনর আমি মনে করছি।
রাইট রাইট, আমিও তাই মনে করি, কারণ আমার কাছে কখনো কখনো মনে হয় যে ভালোবাসাটা অনেক বড় একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার, কিন্তু ধরুন যে ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো তখন বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমাকে তোমাকে ছাড়া বাঁচবো না, বাট দুটো কথার আগেই থাকে আমি।
হ্যাঁ,
তো আমি ব্যাপারটা অনেক প্রায়োরিটাইজড হয়, কিন্তু এক্ষেত্রে এই যে রোমানা ভাবি তার চেয়ে বেশি প্রায়োরিটাইজ করেছে তার এখনকার হাজবেন্ডকে, যে আমি বাঁচবো কি বাঁচবো না দ্যাটস নট এ বিগ থিং, বাট আমি ওকে বাঁচাতে চাই। একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু এই ভালোবাসাটা আমার কাছে আসছে। প্রত্যেকটা ভালোবাসি অনেক বেশি বড় ধরনের জিনিস, অনেক ইউনিক, প্রত্যেকটা ভালোবাসি ইউনিক,
মানে ডিসিশন তখনই আসবে যখন ভালোবাসাটা খুব গভীর হবে, তীব্রতা থাকবে ভালোবাসার মধ্যে।
কিন্তু আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ফেসবুকের একটা রিলেশনশিপ?
আমি কি ফোন করবো কিনা আবার ফোন করতাম না, নিজেকে ধরে রাখতাম, এই যে ফোনটা যে তুলতাম, এটা মনে হচ্ছিল যে আমাদের ভালোবাসা।
আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানবতার ভালোবাসাটা একটু বেশি রিফ্লেক্ট হয়েছে অ্যাপ্রোচে, মানে পার্সন রাজীবের থেকে তার কাছে ইম্পর্টেন্সটা বেশি ছিল যে মানবতা, যে একটা মানুষকে আমি ভালো করে তুলবো, যে হিউম্যান বিইং, আমার এই দেশে আমাদের এই সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তার সেটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা মানুষকে আমি
সুস্থ করবো, মানে সুস্থ হয়তো সে করবে না, তার মধ্যে দিয়ে হবে, বাট সে এটার ইনিশিয়েটিভটা নিচ্ছে, তার মনের থেকে এই ব্যাপারটা আসছে
না। এটা অ্যাকচুয়ালি এগুলো আসলে আমরা এখনো ক্যারি করি এই সব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, যেমন একটা রিকশাল ভাড়া যাচ্ছে কত, ওখানে যাব 50 টাকা, ও বা আমি, ও তো আমাকে কথা বলতে দেয় না, ভাড়া জিজ্ঞেসই করতে দেবে না, তাই না, ভাড়া জিজ্ঞেস করবো কেন, ওর আমরা একটা দিয়ে দেবো 50 টাকা, ও 100 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, আমারও মনে হয় ওর থেকে এতেও আমিও জানি, আমি ওর 50 থেকে 100 টাকা 150 টাকা দিয়ে দিই। এই যে বিষয়গুলো, যেমন গতকালকে ওর আর আমার বাসায় অনেকগুলা একদম নতুন নতুন কিছু জামা কাপড় ছিল আমাদের, আমাদের রাস্তায় দেখতাম, আমি একটা দোকানে গিয়ে চা খাই, ওখান থেকে অনেক গরিব রিকশাওয়ালার আসে, অনেক গরিব মহিলারা আসে, যারা ভিক্ষা করার জন্য প্রতিদিনই এরা আসে, ওরা আমার প্রায় নতুন নতুন জামা কাপড় গুলা, এতগুলো জামা কাপড় ওখানে গিয়ে দিয়ে আসলাম। মানে বিষয়টা হচ্ছে আমরা তো খুব বেশি দিতে পারি নাই, বাট এই প্রায় যে করতেছি, যে আমাদের যা আছে তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানোটাই আমাদের হচ্ছে মূল থিমটা, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা কারো পাশে দাঁড়াই।
এই দুজনেই কিন্তু একটা ব্যাপারে একই রকম, পাশে দাঁড়ানোর ব্যাপারে, আপনি এবং আপনার ওয়াইফ দুজনের ব্যাপারটা একই রকম, দুজনেই পাশে দাঁড়াতে চান, আবার এদিকে এই দুজনও মানুষের পাশে দাঁড়ান। আমি রুবেল ভাই এবং ফারি ভাবির কথাও বলছি, তারাও পাশে দাঁড়ান, নিশ্চয়ই পাশে দাঁড়ান, এবং ওনাদের মধ্যেও যেই ব্যাপারটা খুব মিল সেটা হচ্ছে কর্পোরেটলি দে আর ডিলিং উইথ স্ট্রং হ্যান্ড। দুজনে একই অফিসে কাজ করেন এবং 3 মাস যখন একই অফিসে কাজ করছেন, সেরকম একটা সময়ে আবারও ফ্যামিলি থেকে অ্যাপ্রোচ করা হলো ওদেরকে, যে বিয়ে করো, বিয়ে করো, এবং বিয়ে ওনারা করলেন। কিভাবে ওই দিন থেকেই যে ফিক্সড হলো,
বিয়ের পরে ফ্যামিলি থেকে তো প্রপোজাল দিল, ফ্যামিলি থেকে প্রপোজাল দেওয়ার পরে তখন আমি বললাম যে হ্যাঁ চিন্তা ভাবনা করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো ওর বাসা থেকেও ওরেও একইভাবে কথা প্রপোজাল দিল, ও তো তখন বললো যে সমস্যা নেই, তোমরা ইউ ক্যান প্রসিড,
তা তো বটেই।
তো তখন তো এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডের একটা হিস্ট্রি ঘটনা, এগুলি দুই ফ্যামিলির কেউই ইনফ্যাক্ট জানে না, ইভেন আমাদের কাছেও সত্যি কথা সবকিছু মিরাকল মনে হচ্ছিল আর কি, যে হঠাৎ করেই কিভাবে কোথা থেকে কোন রিলেশন কোন জায়গায় আসে টার্ন করে।
না এখানে কিন্তু একটা ব্যাপার ও স্কিপ করে গিয়েছে, আমি যেদিন হচ্ছে ফার্স্ট ফোন কলটা পেলাম, মানে জবের কনফার্মেশনের জন্য আমি কিন্তু ফার্স্ট ফোন টোকিয়ে দিয়েছি, যে হচ্ছে বাসায় জানানোর আগেও কিন্তু আমি ওকে ফার্স্টে জানিয়েছি, ভাইয়া এরকম তো আমাকে কনফার্ম করছে, এটা তো তখন মানে এটা যে জানাবো ফোন দিয়ে ফোন ধরে না। তো তখন হচ্ছে আমাকে টেক্সট করলো মিটিং এ, তখন আমি বললাম যে, তখন আমি SMS করলাম, ঠিক আছে ভাই আমি আপনাকে পরে ফোন করবো, আপনি আমাকে টাইমটা জানান। তো পরে ও আমাকে রিপ্লাই করলো, তুমি কবে থেকে এত ফর্মাল হয়ে গেছো, যে আমাকে আবার জিজ্ঞেস করতেছো কখন ফোন করবো এটা। তো পরে হচ্ছে মনে হয় মিটিংটা শেষ করে মনে হয় আমাকে ফার্স্ট ফোন কলটা দেয়, এবং তখন আমি বলি যে ভাই এরকম জবটা কনফার্ম হয়ে গিয়েছে। এবং ওই দিন থেকেই না, মানে এতদিনের রাগ অভিমান, এত কষ্ট, মানে এত আমার যে এত অভিমান ছিল কেন, যেন ওই দিন থেকে না এটা ঠিক হয়ে যায়। তখন মনে হচ্ছিল যে না, মানে আমিও
অফিসে যখন জয়েন করো, আমার পাশের ডেস্কে ও বসে, আমার ও এটাতে ও খুব হ্যাপি ছিল যে ভাইয়ের সাথে বসছি, অনেক কাজকর্ম, আগে তো ফোনে ফোনে অ্যাডভাইস নিতাম, এখন সামনে সামনে বসে পাশে বসে শিখবো আর কি এগুলো। তো ভাইয়া আমি খুব হ্যাপি যে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ওর ইন্টেনশনটা এটা ভালো অলওয়েজ, যে ও নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু মানে কাজের প্যাটার্ন দেখা দিলে ওই জিনিসগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। তো পরে দিয়ে যেটা হলো অফিস কাজ করছি, অফিসের মধ্যে ওই নর্মালি অফিসের যে ডেকোরাম, আর আমাদের এখানে যেটা হচ্ছে যে কলিগরা আমরা কাজ করি, সবকিছু মিলে অনেক সময় অনেক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক ব্যাপার হয়তো আমি একটা কথা বললাম, অন্যদের সাথে যত ইজি গোয়িং হয়
ওনার সাথে
ওর সাথে হয়। ও
আমার ক্ষেত্রে যেটা হতো যে দেখা যেত কি যে এটা হয়তো আমি ওকে বলি ইজিলি এটা ও করে ফেলতে পারবে, কিন্তু আমার না কোথায় যেন একটা আনইজি কাজ করতে, ভাইয়াকে এটা বলবো, আচ্ছা ঠিক আছে।
যেখানে বলছিলাম যে স্ট্রং হ্যান্ডে তারা ডিল করছে কর্পোরেট লাইফ, সেই সাথে সংসার, তো সব মিলে আজকে খুব মানে আসলেই খুব সুন্দর চারজন মানুষকে পেয়েছে। এটা আপনাদের অনুষ্ঠানটা শুনতে ভালো লাগছে, এবং আমার তো ওনাদের সাথে আদরিতে আসলে ভালো লাগছে, স্টুডিও এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। তো হ্যাঁ, তারপরে বিয়ের ব্যাপারটা যখন হলো, ফাইনালাইজ হলো 3 মাস পরে অফিসে কাজ করতে করতে, তারপরে অনুভূতি এবং তারপরে কিছু।
আচ্ছা, তারপরে বিয়ের, তো বিয়ের ব্যাপারে হঠাৎ করেই আর কি ওর আব্বা ওর ফ্যামিলি ঈদের মধ্যে, ঈদের পরের দিন আমাদের বাসায় যায়।
জি,
বাসায় যায়। বাসায় যাওয়ার পর আসে, ওর ফ্যামিলিতে খুব পজিটিভ একটা ফিডব্যাক দেয়, এবং আমার ফ্যামিলির একটা জিনিস আমি বলবো অনেস্টলি, এটা ও বলে যে আমার ফ্যামিলি কিন্তু বাইরে দিচ্ছে, ওর ফ্যামিলি কিন্তু ওর বাসায় কিন্তু আর যায়নি।
আচ্ছা,
যায়নি, জাস্ট ওর ফ্যামিলি যখন বলছে ওকে একটি, আর আমাকে যখন জিজ্ঞেস করছে, আমি যখন বলছি হ্যাঁ আমি, আমার প্রবলেম নেই, তো তখন ওরা ওইটাতেই কনফিডেন্ট যে না ঠিক আছে, কনফার্ম করে দিছে। ওদের ইভেন যখন ওদের বাসায় যাওয়ার ডেট ফিক্সড হয় যে আমরা 14 ডিসেম্বর ওদের বাসায়, 14 সেপ্টেম্বর আমরা ওদের বাসায় যাবো, দিস ইজ ফার্স্ট টাইম, হ্যাঁ তো প্রথম আমরা ওদের বাসায় যাচ্ছি, এবং ওই দিনই আমরা এঙ্গেজমেন্ট করাই ফেলবো, প্ল্যান ছিল আর কি। তো যে কারণে আসলে আমাদের রিলেটিভস, গেস্ট কাউকে বলিনি, যে প্রথম যাচ্ছি ওদের বাসায়, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এঙ্গেজমেন্ট করাই নিব। তখন আমরা ওদের বাসায় যাই, প্রথম আসি আর কি ওদের বাসায়। তো ওদিন আসার পরে মানে এর মাঝখানে এঙ্গেজমেন্ট হবে, যেহেতু আমাদের, আর আমাদের আসলে দুজনের কালার চয়েসের ব্যাপারে একটা জায়গায় হচ্ছে পার্পলের প্রতি একটা ফ্যাসিনেশন,
তাই তো দেখছি।
হ্যাঁ, আর আমাদেরকে আসলে সবাই পার্পল কাপল হিসেবে চেনে।
হ্যাঁ, ওইভাবে
আর আমরা দেখেন যে ফেসবুকে যদি অন্য কালার নিয়ে ছবি মানে ড্রেস আপ পরে ছবি দেয়, সবাই বলে তোমার পার্পল পরো না কেন, তোমার
কি কালার। আজকে বলতেছিল, আজকে এক জায়গায় যাচ্ছি, তখনও বলতেছিল যে এইটাই যে কালারটা, তাহলে সেই এখানে যেহেতু ভালোবাসার গল্প বলবো, তো অবশ্যই আমাদের আমাদের কাপলটা যেহেতু পার্পল কাপল নামে পরিচিত, আমার পার্পলটাই পরে যায়।
আমি কিন্তু এতক্ষণ বুঝি নাই। এবং লিস্টার আপনারা ফেসবুকে দেখে ফেলেছেন অলরেডি আমাদের ছবি, এবং দুটো কাপড়ের ছবি মাঝখানে আমিও আছে আমাদের সাথে ছবি, তো পার্পল কালারের কাপড় কিন্তু পরা নাই।
তো এটা একটা, তো ওর বাসায় যখন যাই আমরা এঙ্গেজমেন্টের প্ল্যান করি,
এটা কোকিল তালিও ব্যাপার।
এবং ও আরেকটা মজার বিষয় বলি, এই রিংটা আমার যে রিংটা ইউজ করতেছি ওর হাতে আছে
একই,
এই রিং দুইটা, এই দুইটা পার্পল, ও খুব কষ্ট করে ম্যানেজ করছে পার্পল খুঁজে বের
করে।
আচ্ছা, এই পার্পল কালারের কাপড় সবসময় জোগাড় করতে কষ্ট হয় না?
সবসময় জোগাড় করতে কষ্ট হয় না, বাট মানে কিছু কিছু জায়গাতে তো স্বাভাবিকভাবে সবসময় তার পার্পল পরি না, বিভিন্ন সময় আর কি পরা হয়। আর এটার সাথে আসলে আমার, আমি অফিসিয়াল একটা ব্র্যান্ড লুক আফটার করি, সেই ব্র্যান্ডটার কালারটাও পার্পল ব্র্যান্ডিং করে,
আমি তখন এদেরকে এটাই বিশ্বাস করাতে পারি,
আমি যখন প্রিভিয়াস অর্গানাইজেশনে ছিলাম তখন এইটা আমার খুব পছন্দের কালার ছিল।
ওইটাও কাকতালীয় আর কি।
হ্যাঁ এইটাও কিন্তু কাকতালীয় সিরিয়াসলি।
তো তারপরে
তারপরে যেটা হচ্ছে যে ওদের বাসায় যায়, তো এঙ্গেজমেন্টের প্ল্যান ছিল, এঙ্গেজমেন্টের প্ল্যান থাকার কারণে যেটা হচ্ছে যে পার্পল কাপল, যেহেতু তখন গোয়িং টু বি পার্পল কাপল, দ্যাটস ওয়াই এই এই গেটআপটা ছিল আমাদের।
আচ্ছা আচ্ছা।
এবং বিয়ের মধ্যে কিন্তু এটাই পড়া ছিল।
তাই
আজকে আপনার প্রোগ্রামে যেটা পড়া
ছিল
সেটা বেসিক্যালি আমাদের বিয়ের গেটআপ।
নাইস। তাই তো আমি চাই এটা অনেক হেভি। তো আমি একেবারে বিবাহিত জীবনের গল্প বিয়ের
কষ্টমি পড়া এই এই কষ্ট পড়ে আমরা বিয়ে
থ্যাংক ইউ থ্যাংক ইউ
এটা টোটালি আপনার অনারে যে আজকে যেহেতু বিবাহিত জীবনের গল্প দ্যাটস আমরা এটা
পড়া আসলে মনে হচ্ছিল আজকে অন্য কোন ড্রেস চুজ করাটা মনে হচ্ছিল যে এটা ঠিক হবে না, ফেয়ার না, মনে হচ্ছিল যেহেতু আজকে আমরা আমাদের গল্প বলবো তো গল্পটা শুরু হয়েছে যে কস্টিউম দিয়ে সেটাই আজকে
বলবো। ওয়াও,
মানে এরকম একটা
আমার অনেক ভালো লাগলো জানেন, সিরিয়াসলি দ্যাটস মাই প্লেজার। মানে আমি আমি এতটা ভাবতে পারিনি।
না না, দ্যাট ইজ ভেরি ট্রু।
মানে বিয়ের দিন মানুষ যেগুলো পরে সেগুলো সারা জীবন অন্যভাবে যত্ন করে রেখে দেয়।
না না, এটা বিয়ের পরে ইভেন মজার বিষয় হচ্ছে বিয়ের পরে কিন্তু এটা ফার্স্ট আজকে এই ড্রেসটা
পরেছে। হ্যাঁ, এই ড্রেসটা এই ফাফ করেছে বিয়ের পরে।
লিসনার দেখুন, মানে শুধু আমার জন্য না কিন্তু এটা আপনাদের জন্য, তো এটা কিন্তু অনেক বড় সম্মান ওনারা করে গেলেন আমাদেরকে, সেই হিসাবে হয়তো আমরা ওনাদেরকে কিছুই করতে পারলাম না। যাই হোক, এই আফসোসটা আমি রাখলাম, এই আফসোসটা আমি হয়তো কোনোদিন পুষিয়ে দেব কোনোভাবে। তো তারপরে বিয়েটা যখন হলো, এটা কি শুনবো নাকি একবার শেষে ফিরে এসে আবার শুনবো?
বিয়েটা তারপরে যেটা আসলাম, আসার পরে ওদের বাসায় এঙ্গেজমেন্টের প্ল্যান করে আসলাম যখন, তো যে আমার সাথে সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আর ফ্যামিলি মেম্বার ছিল, আর কেউ ছিল না, ওদের ফ্যামিলি তো কেউ ছিল না, জাস্ট ওদের খালামণি আর ভাবি ছিল, যেহেতু এঙ্গেজমেন্টের প্ল্যান কথাবার্তা হবে। তো আসার পরে তো তখন আর কি দুই ফ্যামিলি ডিসাইড করলো যে এঙ্গেজমেন্টের থেকে বেটার, আই থিঙ্ক আমরা বেটার ফাইনাল কাবিন করে ফেলি, আমরা বিয়ে করায় ফেলি আর কি। তো তখন আমাদেরকে সময় দিল যে জিজ্ঞেস করলো যে তোমাদের ডিসিশন কি, তো তখন আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, তোমরা আমরা বললাম ওকে অ্যাগ্রিড। তারপরে উইদিন ওয়ান আওয়ারের মধ্যেই আর কি ওনারা অ্যারেঞ্জ করলো সব।
তখন গুজবাম্প হচ্ছিল কি আপনার মধ্যে, কিরকম অনুভূতি
হচ্ছিল? তখন না ওরকম না ফিলিং কাজ করতেছিল না, মানে আসলে তখন দেখে এমনও হয়েছে যে মানে সাজগুজি করব নাকি বিয়ের প্রিপারেশন নিব, হুট করে হচ্ছে এরকম মানে বলছে যে ঠিক আছে তাহলে কাবিনটা করে ফেলি। তবে হ্যাঁ, তবে ডেফিনেটলি তখন খুব ভালো লাগা কাজ করছে, সেটা বিয়ন্ড এক্সপ্লেনেশন।
মানে এটা কি কার্ড বিলি করে ব্যাপারগুলোর অবকাশ ছিল?
না না, কার্ড বিলি করার কোনো অপশন না,
কি করার প্রোগ্রাম আমাদের সামনে আসছে।
ও হ্যাঁ,
এখনো রিসেপশন হয়, তো এটা হচ্ছে তখন ওই যে বর্ষে যে আসবে আমি বউ সেজে থাকবো ওই ব্যাপারগুলো কিন্তু এখন আমাদের হয়নি, বাট এটা আপকামিং প্রোগ্রাম।
এটা কবে কবে নাগাদ? আমি থাকতে চাই ভাই, এরকম একটা কাপল আপনার বিয়েতে আমি থাকতে চাই। এবং ভাইদের কাছে আসি, তারা কেমন হয়, আমরা একটা বিরতি নিয়ে ফেলি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, তারপরে আমরা বাকি গল্পটুকু শুনবো। চলছে হ্যালো 920 বিবাহিত জীবনের গল্প, সেতু আছে এবং ফ্যান্টাস্টিক দুটা কাপল আছে, কোথাও যাবেন না।
হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প।
ওকে ডিয়ার লিসনার্স, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এবিসি রেডিও 89.2 এফএম এ, এবং শুনছেন হ্যালো 8920 বিবাহিত জীবনের গল্প। আর দুটা ফ্যান্টাস্টিক কাপল আছেন, তাদের মাঝখানে আমি বসা, বেসিক্যালি ওনারাই শো এর মধ্যমণি, আমি ধরে নেন যে আমি সাইডে বসা, কারণ অনেক সুন্দর একটা আড্ডা হচ্ছে এবং আপনারা খুব আনন্দ পাচ্ছেন বিকজ অফ এখানে যারা আজকে এসছেন, ওনারাও খুব আনন্দ নিয়ে আজকে আড্ডাটা দিচ্ছেন। এবং খুব লম্বা একটা আড্ডা হয়েছে, বাট আমরা টেরি পাই নাই যে প্রায় রাত একটা। মাই গুডনেস, কি হচ্ছে ভাই, টায়ার লাগছিস নাকি? রাজু ভাই মাইকে আসেন, মাইকে আসেন। আপনারা দেখছেন খুব জমছে, একেবারে জমে বরফ অথবা অন্য কিছু হয়ে গেছে, তো ইন দ্যাট কেস নেওয়া গেল না। আচ্ছা, আমরা কোথায় আমি ছিলাম, এত দীর্ঘ আড্ডায় না আমি মাঝে মাঝে আউলাই। যাই হোক, আপনাদের কাছেই যাই, পুরোনো কাপড়টার কাছেই যাই, একবার শেষের দিকে বিয়ের কোন কিছু যেটা বলছিলাম যে ট্রেডিশনাল যে ফ্যাক্টস গুলো থাকে, বউ ভাত অথবা আর যেসব ব্যাপারগুলো থাকে, এগুলোর কোনোটার মধ্যে দিয়ে আপনারা জাননি, কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু আপনি আপনার লাইফে পেয়েছেন রাজীব ভাই ভাবির কাছ থেকে। তো এখন একটা সময় ভাবি বলছিলেন যে হসপিটালাইজড ছিল বিয়ের পরে, বিয়ে কতদিন পরে অসুস্থতা বাড়লো?
বিয়ের 4-5 মাস,
জুনের 2 তারিখে
জানুয়ারি
13 তারিখ
2016 যাই হোক, একটা দুটো বছর মিস করে গেছেন, যদিও এটা একটা কাপলের জন্য জানি না কতখানি সুখ করে। আমাদের
পরিচয় হয়েছে 2016 জুনে
অথবা জুলাই। আচ্ছা, তো তারপরে এখন ফ্যামিলি কি কিছু মেনে নিয়েছে এতদিন?
তারপর আমরা তো সবাইকে জানালাম রাজীব আইসিইউ তে ভর্তি হওয়ার পর। রাজীব যখন আইসিইউ তে, আমি একা একা দৌড়াচ্ছি কোথায় যাবো, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয়, কে ভালো সাজেশন দিবে, অনেক টাকা পয়সা।
আমি একটু বলি রোমানের ধৈর্যের কথাটা বলি, যে আমাকে এত ভালোবাসে সে একটা প্রমাণ। আমি 2 তারিখে রাতে ডায়ালাইসিস করলাম, ডায়ালাইসিস হঠাৎ শ্বাস নিতে পারছিলাম না, কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছিল এবং ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হয়ে গেছিল। ডায়ালাইসিস পরে যেহেতু আমি শ্বাস নিতে পারছি না, ডক্টরকে ফোন করা হলো, আইসিইউ থেকে ডক্টর আসলো, ডক্টর আসলে বললো এখনই হসপিটালাইজ করতে হবে এবং আইসিইউ তে নিতে হবে। তো সেখানে রোমানা একা, আমাদের ফ্যামিলি আর কেউ নেই। ও এখন কি ডিসিশন নেবে? রাত্রে তখন বাজে 4টা, রাত্রে 4টা বাজে কাকে ফোন করবে বা কে আসবে, সে কোন ডিসিশন নিল না। সে ডক্টর কথা শুনলো,
ও যেখানে ডায়ালাইসিস নিচ্ছিল সেখানে ডায়ালাইসিস খালি ছিল না। ডক্টর আমাকে ডেকে বাইরে নিয়ে এসে বললো যে ওনার এখন আইসিইউ লাগবে, আপনি অন্য কোথাও নিয়ে যান, এটাই শেষ কথা, এরপর আর আমার কাছে কিন্তু কিছু জানতে আসেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন ওনাকে আইসিইউ তে নিয়ে।
ওকে,
তো সেখান থেকে ওই সময়টাতে ও মানে ওই সময়টা ও যে কিভাবে হ্যান্ডেল করছে সেটা বলি। সেটা হচ্ছে ওখানে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সকে কল করা হয়েছে, অ্যাম্বুলেন্স রাত্রিবেলা ড্রাইভার আসে, রাত ভোরের দিকে আসছে, 4:30 দিকে আসছে, আসার পর আমার সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর প্রথমে একটা হসপিটাল নিল ঢাকার জেইন রোডের, তো সেখানে আমাকে রাখলো না, ওদের আইসিইউ খালি নেই।
থাকলে ভালো ধরেন, তো ওইখানে আমি ওদেরকে বলতেছি এখন আইসিইউ তে নিতে হবে, ডাক্তার দেখে দিয়েছে আইসিইউ ডাক্তার, আপনাদের আইসিইউ তে নেন। এখন ওই হসপিটালের যে লোকগুলো এরা বলতেছে আগে আমাদের ডিউটি ডাক্তার দেখবে, উনি যদি মনে করে যে আইসিইউ তে নিতে হবে তারপর নিতে হবে। এতক্ষণ সময় ছিল না, তারপরে প্রচন্ড কষ্ট হচ্ছে, হুইল চেয়ারে বসানো, উনি ডাক্তার ঘুমাচ্ছে, তাকে আস্তে আস্তে ডাকছে। তো আমি দৌড়ে যে ডাক্তারকে ডেকে নিয়ে আসলাম এবং আমি বললাম, আমার পরিচয় দিলাম যে আমি একজন সিস্টার, আমি বুঝতে পারতেছি দেখেন স্যার স্যাচুরেশন অনেক কম। তখন স্যার বললো যে আমার দেখার দরকার নাই, ওকে দৌড়ায় ইয়াতে নিয়ে যাও, আইসিইউ তে নিয়ে যাও। তারপর ওকে নিয়ে আইসিইউ তে ঢুকলাম, ওরা গেট লাগিয়ে দিল রাজীবকে ভিতরে রেখে, বাইরে থেকে অপেক্ষা করতেছি। ডাক্তার আমাকে কল করলো, ওনার আসলে কি হয়েছে, কেন আমি আইসিইউ তে নিয়ে আসলাম, যে উনি তো সিকেডি পেশেন্ট, এরকম হঠাৎ করে ডায়ালাইসিস এসে অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে আইসিইউ লাগবে এই জন্য নিয়ে আসছে। তারপর ওরা দেখলো স্যাচুরেশন অনেক কম, সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে দিচ্ছে ফুল দিয়ে, তাতে কাজ হচ্ছে না, মনিটরে দেখছে অক্সিজেন স্যাচুরেশন কমেই যাচ্ছে। আমাকে বললো যে আপনি প্রস্তুত থাকেন যে কোনো সময় খারাপ খবর শুনতে পারেন। তো
এটা কয়দিন হয়েছে তখন?
বলছে যে আপনি তো জানেন যে এইরকম পেশেন্ট যে কোনো সময় মারা যেতে পারে। বললাম হ্যাঁ জানি, যে প্রস্তুতি নিয়ে থাকেন, আমাদের কিছু করার নাই, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপর বের হয়ে আসলাম।
আমি একটু বলিনি এই সময় যে সেটা হচ্ছে যে এটা কিন্তু বিবাহিত জীবনের গল্পই হচ্ছে, কারণ একটা বিবাহিত কাপলের জীবনে যারা ঘটেছে তাদের হয়তো সেই সব মজার ঘটনাগুলোর মধ্যে দিয়ে তারা যাননি, কিন্তু তারা এইসব ঘটনার মধ্যে দিয়ে গেছেন এবং এটা একটা বেস্ট কাপল আছে, দুটো কাপলই বেস্ট, দুটো আলাদা আলাদা জায়গা থেকে, কারণ আপনারাই জাজ করতে পারছেন না, এখানে জাজমেন্টের কোনো জায়গা নাই, আমরা জাস্ট বসেছি আড্ডা দিচ্ছি কথা বলছি, কিন্তু এরকম একটা ডাউন একটা ইমোশন আমাদেরকে জেঁকে বসেছে এখানে আমরা 5টা মানুষ। কারণ হচ্ছে যে এই দুটো কাপলের যে লাইফের স্ট্রাগল, বেঁচে থাকা নিয়ে স্ট্রাগল, সেখানে বেঁচে থাকাটা কিরকম, আমরা মারা যাব সবাই সেটা সবাই জানি, তারপরে আমরা জীবিকা অর্জনের জন্য স্ট্রাগল করি, দ্যাটস দ্য আদার ফ্যাক্ট। কিন্তু আজকের এই কাপলটার বিষয় হচ্ছে যে মানে দুটো কিডনি অচল, সেই মানুষটার মানে এখনো সেরকম একই অবস্থা, কিডনি ট্রান্সফার করার কথা, ট্রান্সপ্লান্ট হয়নি এখনো, যেটা আমি বুঝতে পারছি। তো বিবাহিত জীবনের গল্পই হচ্ছে বিষয়, একটা মানুষের বিবাহিত জীবনের পরবর্তী ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা আমরা শুনছি। জি ভাবি, তারপরে
এখন রমজান মাস ছিল, লোকজন এসেছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, সবাই তেহরি খেয়ে ঘুমাচ্ছিল, তারপর খবরটা পেয়েছে, তারপর আসছে। তারপর সেদিন সারাদিন এরকমই গেল, রাজীব কথা বলতে পারছে না, শ্বাস নিচ্ছে খুবই কম,
অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, সেদিন শুক্রবার কোনো কনসালটেন্ট ডাক্তার আসছে না, এরকম করে কেমন করে যেন দিনটা পার হয়ে গেছে আমি বুঝতে পারিনি, ঘরের মধ্যে ছিলাম। তারপর দিন সকালবেলা আইসিউর ডক্টর আমাকে ফোন দিয়ে বলল যে আপনি একটু আসেন কথা বলুন। তারপর দেখে বললো যে আমরা সকালবেলা রাজীবের ব্লাড নিয়ে টেস্ট করেছি, এমনিতে মেশিনে স্যাচুরেশনে দেখেছি অক্সিজেন কম পাচ্ছে, ব্লাড টেস্ট করেও দেখছি ও মাত্র 48% মতো অক্সিজেন পাচ্ছে। তো এইভাবে আর মনে হয় আমাদের পক্ষে এমনি রাখা সম্ভব না, ওকে আমরা লাইফ সাপোর্টে নিয়ে নিই। তারপর আমি বললাম স্যার যেটা ভালো মনে করেন নিয়ে নেন। তারপর লাইফ সাপোর্টে নেওয়ার সব ব্যবস্থা করলো, আমার কাছ থেকে বন্ড সই নিল, তার কিছুক্ষণ পর আবার ডেকে পাঠাইলো। গেছি তারপর দেখতেছি রাজীবের স্যাচুরেশন যে ওরা বলছিল 48%, আমি তাকিয়ে আছি 43-35, তারপর দেখতেছি আস্তে আস্তে কমে যাচ্ছে 25। আমাকে ডাক্তার বললো কি যে এইরকম দেখতেছেন না, এরকম যদি 15 মিনিট থাকে ওর ব্রেনে অক্সিজেন পৌঁছাবে না, আমাদের আর কিছুই করার থাকবে না, আল্লাহকে ডাকেন। এরপর একদম মনিটরে ফ্লাড দেখাচ্ছে, কিছুই নাই, কোনো মানে কোনো স্যাচুরেশন দেখাচ্ছে না, ব্লাড প্রেশার দেখাচ্ছে না, কিচ্ছু নাই। আমি মানে কান্না করব না কথা বলবো কি করবো বুঝতেছি না। ডাক্তার অনেক চেষ্টা করতেছে, তো সিস্টারের কাছে বলতেছে আমাকে এখন ট্রাকিয়াম দেন, এই দেন, সেই দেন, অনেক কিছু চেষ্টা করতেছে, কিন্তু রাজীবের মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে আর কি এতক্ষণ ওর কোনো সারা শব্দ নেই, অনেকক্ষণ পরে হাত পা মনে হয় খিঁচতেছে এরকম নড়াচড়া করার চেষ্টা করতে। তারপর ওরা আবার আরো ওষুধপত্র দিল, অনেকক্ষণ প্রোপোফল দিচ্ছে। তারপর আমি তাকাই দেখতেছি কি যে ইয়েতে মনিটরে আবার সিচুয়েশন দেখা যাচ্ছে, আবার ওই আবার 45 এরকম করে উপরে উঠতেছে। আমি দেখলাম যে একদম 90 উপরে উঠে গেল। আমি তারপর ওইখানে আর দাঁড়ায় থাকতে পারতেছি না, যে আমার এই কথাটা সবাইকে জানানোর দরকার। ততক্ষণে রাজীবের বাবা চলে আসছে, সে বাইরে বসা ছিল। তারপর আমি দৌড়ে এসে বললাম, ও আমি তখন কান্না করতেছি বাইরে আসার পরে, আমার অনেক চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে যে আমি চোখের সামনে কি দেখলাম যে রাজীব একদম শেষ হয়ে গেল, ওইখান থেকে ফিরে আসলো। সেদিন আমি অনেক কান্না করেছিলাম,
চিৎকার করেই কান্না করার কথা, 4 মাসের একটা সংসার।
তারপর সেখানে 11 দিন থাকলো রাজীব। তারপর ওইখানে ডায়ালাইসিস করলো, ওইখানে ওরা টিউব দিয়ে খাবার দিত, নাক দিয়ে, নেজাল টিউব দিয়ে।
তারপরে এই ভাবে যে ফিরে আসলো, তারপরে থেকে এখন সুস্থ এরকম না?
তখন আমি মনে হয় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে রাজীবের জন্য একটু সবাই দোয়া করেন রাজীব হসপিটালে। তখন আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জেনে গেছে যে আমরা বিয়ে করে ফেলছি।
তারপরে আর কোন ফ্যামিলি হয়তো এই নিয়ে কোনো উচ্চবাচ্চ করেনি, করার কথাও না।
তারপর আমার ফ্যামিলির লোকজন ফোন দিয়েছে, আমি এরকম খারাপ অবস্থায় আছি আর এই ব্যাপারে।
রাইট, আমি এটাই ভাবছিলাম। তো এখন ফাইনালি যেটা জানতে চাই যে এরকম একটা অবস্থার পরে ফ্যামিলি বিয়ে কেন করছো, কি করছো, এগুলো নিয়ে আর কোনো মাথামাতি করবে না, এটাই স্বাভাবিক। আর মানে এখন আপনি যে ভাবি যে বলছি যে কিডনি যে আপনি দিবেন, সেই প্রসেসটা কতদূর কি?
সেটা তারপর আইসিউ থেকে বের হওয়ার পরের মাসেই আমরা সব প্রস্তুতি নিয়ে দিল্লিতে চলে যাই, ওইখানে আমরা কিডনি দিব। কিন্তু ওই যে আইসিউতে যেদিন নেওয়া হয়েছে সেদিন রাতে রাজীবের 2 ব্যাগ ব্লাড নিতে হয়েছিল, হিমোগ্লোবিন অনেক কম ছিল, আমরা তখন জানতাম না। আমি একবার শুনেছিলাম যে ব্লাড নিলে অ্যান্টিবডি বেড়ে
যায়, এটা করা অবশ্যই দরকার। সেটা হচ্ছে যেহেতু আমি গত 3 বছর যাবৎ, মানে এখন তো 4 বছর হয়েছে, গত বছর আগে 3 বছর থেকে আমি ডায়ালাইসিস নিচ্ছি। তো ফিনান্সিয়াল একটা যে ব্যাপার থাকে, প্রতি মাসে প্রায় 70-80 হাজার, প্রায় 1 লাখ টাকা খরচ হতো,
7-8 হাজার টাকা বোধ হয় পার ডায়ালাইসিস।
হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 লাখ টাকা খরচ হতো প্রতি মাসে। তো আমার ফ্যামিলির পক্ষ থেকে এটা বেয়ার করা কোনো মতেই সম্ভব ছিল, 3 বছর যেটা সাফার করে ফেলছি অলরেডি,
কোনো ছিল না।
হিমোগ্লোবিনের জন্য ইঞ্জেকশন নিতে হতো,
তখন ইঞ্জেকশন নিতে পারিনি আমি, এই জন্য ব্লাডটা আমার লাগছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই সময় আমার কাছে আমার পকেটে 5 টাকা ছিল, সত্যি কথা বললেন, আমার পকেটে ওই দিন 5 টাকা ছিল, যদি আমি অসুস্থ হই। রোমানা কাছে তেমন মনে কোনো টাকা ছিল না, তো আমি জানি না কিভাবে টাকার অ্যারেঞ্জ হয়েছে। হসপিটাল বিল ছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা
অনেক কিছু ছাড় দিয়ে,
হ্যাঁ অনেক ছাড় টাড় দিয়ে 2 লক্ষ টাকার বিল ছিল ওই 10 দিনে। তো কিভাবে যেন অ্যারেঞ্জ হয়েছে আমি জানি না, ওই আপনি স্বজন রাজারাজার আসছে, ওরা কিছু টাকা দিছে, ওই 2 লক্ষ ওখানে 1 লক্ষ টাকা ওরা বিল করছে। এখন আমরা আমি যে ছুটি দিছে, ডিসচার্জ দিছে, সেই ডিসচার্জে আমি একটু বাসায় আসবো। এখন বাসায় আসার পরে দেখি আমার 1 লক্ষ টাকা দিবে, সেই টাকাটা কে দিবে?
আচ্ছা,
তো এটা কাউকে বলতেছিলাম না, আমার বন্ধুদের বলতেছিলাম। আমি খুব লাকি আসলে, আমার বন্ধুরা খুবই ভালো, খুবই ভালো। এই বন্ধুরা আমাকে কিন্তু গত তিন বছর এইভাবে সাপোর্ট করে গেছে। হ্যাঁ, এই বন্ধুরা ওরা সবসময় সাপোর্ট করে গেছে আমাকে। আমার একটা ডায়ালিসিস ওরা মিস হতে দেয় নাই, যে প্রতিটি ডেটে যখন ডায়ালিস লাগবে ওরা টাকা নিয়ে হাজির। তো দেশ বিদেশে বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিল। তো ওই বন্ধুরাও 1,00,000 টাকা দিল, এখন আরো 1,00,000 টাকার দরকার, এখন কি করি? হঠাৎই আমার আরেকটা বন্ধু, ঢাকার বন্ধু, এ আমার লাইফের যে বন্ধু পাঞ্জাবি কিনে দিচ্ছে, এর লাইফের অন্যতম সেরা বন্ধু, আমি জানি না, ও একদিন আমাকে দেখতে আসছে হসপিটালে, আইসে ওর হাতে টাকা দিয়েছে, ওর হাতেও দেয় নাই, ওর ব্যাগটা নিয়ে টাকাটা দিয়ে গেছে বেড়ে নিচ্ছে। তখন ওর ব্যাগে টাকা দিয়ে গেছে, টাকা দিয়ে বললো যে ভাবি চলে যাই, টাকা কিছু টাকা দিছি। তো আমি ভাবছি যে কয় টাকা দিছে, আমরা বিশ্বাস নিতে পারবো কিনা। ও বলে ভাইয়া তো 1,00,000 টাকা দিয়ে গেছে, ও নিজেই 1,00,000 টাকা দিয়ে গেছে। তো আমরা তখন ওই 1,00,000 টাকা দিয়ে আমরা বিশ্বাস নিয়ে বের হয়ে গেলাম। তখন আমরা আবার সাপোর্ট করতেছি, যখন ইন্ডিয়াতে যাবো আমরা, ও তো আমাকে কিডনি দেবে, কিডনি আর দিল, তোমরা নতুন বিয়ে করছো, এক বছর এখনো হয়নি ঠিক মতো, তোমার
কারণটা কি?
কারণটা নতুন বিয়ে করছে, মেয়েটা ফ্রড কিনা বা টাকার বিনিময়ে সে আমাকে এরকম করতেছে কিনা, বা কিডনি দিচ্ছে কিনা, কিডনি ব্যথা কিনা করতেছে কিনা,
পরে দেখা যাবে। এই মেয়ে তোমার নামে কেস করবে, আমার নামেও কেস করবে, আমি এই আইন জটিলতায় যেতে চাই না।
তোমরা এটা আমাদের ফাইলটা চুরি ফেলে দিল, আসলে সত্যি কথা যেটা আমার দেখলো না। তখন আমরা ওই যে রোমান স্ট্যাটাস দিছিল, রোমান স্ট্যাটাস দেওয়াতে আমার এক ফেসবুক ফ্রেন্ড, খুবই সিনিয়র বড় ভাই, অলোক মিত্র নাম বিক্রমপুরের, উনি দেখছে। উনি দেখার পর আমার ওখানকার এক বড় ভাই বিদ্যুৎ ভাই, বিদ্যুৎ ভাইকে বলছে। তো বিদ্যুৎ ভাই কি করছে, হ্যাঁ রাজীবের এই অবস্থা, আর আমি জানি না এই ব্যাপারটা। যাই হোক, পরে বিদ্যুৎ ভাই ব্যাপারটা জানলো। বিদ্যুৎ ভাই জানার পর বিদ্যুৎ ভাই সবাইকে নক করলো যে রাজীবের জন্য কিছু টাকা লাগবে, ও ইন্ডিয়া যাওয়া ট্রান্সপ্লান্ট করবে। তো সেই বিদ্যুৎ ভাইয়ের এই নকের কারণে ইন্ডিয়াতে আমরা চলে গেলাম। ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আমাদের সব ঠিকঠাক, সবকিছু আমাদের ডেট হয়ে গেল, ট্রান্সপ্লান্ট হবে। ডেটের আগে ওরা একটা ক্রসনেস করে, ওরা নিজেরা একটা ক্রসনেস করে, সেই ক্রসনেসে দেখা গেল আমাদের পজিটিভ আসলো রেজাল্ট।
না না, এটাতে আসলে নেগেটিভ আসলো,
ওটা নেগেটিভ আসা দরকার।
ও আচ্ছা, তাই?
হ্যাঁ, ওটা নেগেটিভ হলো, ওটা পজিটিভ আসলো। পজিটিভ আসলে মানে ট্রান্সপ্লান্ট হবে না। ট্রান্সপ্লান্ট মানে কেন পজিটিভ আসলো?
আমি সব বললাম আমার
ডক্টর অনেকবার চেষ্টা করলো, আবার করলো পরীক্ষাটা, আবারও পজিটিভ।
আচ্ছা আচ্ছা,
ওরা খুঁজে পাচ্ছে না কেন পজিটিভ। পরে ডক্টর, ইন্ডিয়ান ডক্টররা বললো তোমার সম্ভবত অ্যান্টিবডি পরিমাণ বেশি শরীরে, অ্যান্টিবডি।
আচ্ছা,
কারণ কি জন্য স্যার? কারণ এই জন্যই তুমি সম্ভবত রক্ত নিছিলা। বললাম জি স্যার, আমি তো ব্লাড নিচ্ছি, এটার কারণে তোমার অ্যান্টিবডি বেশি। সেটাও টেস্ট করছে, সেটা টেস্ট কনফার্ম হলো, হ্যাঁ তুমি রক্ত নিছো, এই জন্য অ্যান্টিবডি বেশি, ট্রান্সপ্লান্ট করা যাবে না। এখন যদি ট্রান্সপ্লান্ট করি, ও কিডনিটা ওই অ্যান্টিবডি অ্যান্টিবডিগুলো ওর কিডনি কিল করে ফেলবে, কিডনিটা থাকবে না। তো ডক্টর আমাদের বুঝিয়েলো, আমরা বাংলাদেশে ব্যাক করলাম, চলে আসলাম, বলে 6 মাস পরে আমাদের সাথে যোগাযোগ করো, 6 মাস পরে তোমার অ্যান্টিবডি কমে যাবে।
যেভাবে সবকিছু জোগাড় হয়েছে, আজকের এই অনুষ্ঠানটা হয়তো সে কোনো কিছু অ্যারেঞ্জ করে দিতে পারে, আমি নট শিওর, আমাকে রিকোয়েস্ট করছেন। অনুষ্ঠানটা শুনে আগে অনেকে সাপোর্ট দিয়েছেন, বাট আমি ওই ব্যাপারে সবসময় বলি যে কারোর যদি কখনো ইচ্ছে হয়, আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হোক, আমি সাপোর্ট বা সাহায্য জন্য রিকোয়েস্ট করব। পার্সোনালি হয়তো রাজীব ভাইকে নক করবে কোনো একটা ওয়েতে হবে, যেহেতু এরকম একটা মানবতার পরিস্থিতির মধ্যে একেবারে লাস্ট স্টেজই বলবো, কারণ হচ্ছে 1 বছর 6 মাস অপেক্ষা করা, 2 কিডনি অচল একটা মানুষের, হোপফুলি সামথিং উইল হ্যাপেন টু ইয়র লাইফ। আচ্ছা, নতুন কাপলদের কাছে আসি, আমরা মোটামুটি একটা বিমর্ষ অধ্যায়ে প্রবেশ করেছি, আপনারা সবাই ডাউন হয়ে আছেন আমি জানি। তো তারপরে আমরা কোথায় ছিলাম ভাই? আমি না হারাই গেছেন,
ছিলাম হচ্ছে যে বিয়ের অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ, বিয়ে কমপ্লিট,
বিয়ে কমপ্লিট হয়ে গেছে।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম
যে আমাদের বাসায় আমাদের আমাকে ফার্স্টে দেখতে আসবে, মানে এনগেজমেন্টের কথা, এবং ওই দিনই হচ্ছে আমাদের বিয়েটা হয়ে গেল।
ওই দিনই হলো তো, এবং ওই যে ঘটনাগুলো ঘটার কথা, বিভিন্ন জিনিস ওগুলো ঘটবে সামনে,
না ওগুলি সামনে ঘটবে। আর এখানে আসলে তখন আর ঘটার কোনো মানে এতটাই অল্প সময়ের মধ্যে সবগুলো ডিসিশন, কুইক ডিসিশন হচ্ছিল যে আসলে ওই ঘটনা কি ঘটবে, ওই জুতো চুরি, এটা এই ধরনের সিচুয়েশন নাই। আসলে বিয়ের ডিসিশনটা লাইফের একটা বড় মেজর ডিসিশন, এবং আসলে ওই সময় হঠাৎ করে যখন বললো যে মানে তোমরা ডিসিশন নাও, তো তখন একটু সময় নেওয়ার পর আমরা অবশ্য খুব বেশি সময় নেই, বলার সাথে সাথে এগ্রি করছে, একদম বিয়ে হলো। তারপরের যে মুহূর্তটা, এখন তো আসলে বিয়ে হয়ে যাওয়ার পর আমরা নর্মালি এখন যেহেতু আমার বাসায় এখনো উঠে নিইনি ওকে,
অফিসিয়ালি
তো আসলে এটা একটা ভালো ছিল, অফিসের কলিগদেরকে আমি স্পেশালি থ্যাঙ্কস বলবো যে আমরা যখন বিয়ে করি এরপরের দিন যেটা হচ্ছে স্পেশালি আমার বস যে ওনারা, আমি অফিসে গিয়ে রিয়েলি সারপ্রাইজ যে ও আমি বাইদিসটা ওনাকে ইনফর্ম করেছি আমরা যে এরকম একটা ব্যাপার, তো এরকম যেটা যে অফিসিয়ালি ইনফর্ম করবো ফ্যামিলি ঠিক থেকে এইভাবে কমিউনিকেশন হচ্ছে, তো পজিটিভলি অ্যাকসেপ্টেড এবং খুব তারা খুব সাপোর্ট দিয়েছে এবং আমার বস আমাকে খুব সাজেস্ট করছেন যে ঠিক আছে তুমি মানে ফ্যামিলিগতভাবে যেহেতু মুভ হচ্ছে ঠিক আছে কোনো ইউ ক্যান প্রসিড। তো তখন মানে পরের দিন হ্যাঁ পরে স্যাররাও যথেষ্ট কর্ডিয়ালি মানে তাদের রিসেপশনটা খুব ভালো ছিল, এটা ভালো লাগছে যখন আমরা অফিসে আসলাম পরের দিন, পরের দিন আসার পরে ফুল টুল নিয়ে হঠাৎ করে সারপ্রাইজ রুমে ঢুকার পরপরই যে দেখলাম সবাই পুরো ফ্লোরের সবাই ফুল নিয়ে আসলো,
দেখলাম আমাদের ডেস্কটাও খুব ভালোভাবে
ডেকোরেট।
আর সবচেয়ে মজার ছিল যে খুব ভালো ওয়াইফ হিসেবে কি কি গুণ থাকা দরকার, আমাকে একটা মানে প্রিন্ট আউট করে দেওয়া হলো একটা পেপার, আর ওকে দেওয়া হলো কিভাবে ভালো হাজবেন্ড হওয়া যায়,
শিখিয়ে দিলেন
হাউ টু বি আ গুড হাজবেন্ড
এন্ড হাউ টু বি আ গুড ওয়াইফ।
তো আমার ডেস্কে একটা ফ্লাওয়ার বাস থাকে, ওইটা হচ্ছে পার্পেল, তো ওইটা আসলে হ্যাঁ ওইটা 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 আসলে কেউ কখনো নিতে পারেনি, কারণ এটা যেহেতু আমার এখানে কেউ আর কখনো হাত দেয়নি, তো ওইটা দেখে এই প্রথম কেউ সাহস করে ওর টেবিলে নিয়ে রাখছে, তো পার্পলের ফ্লাওয়ার ভেজ উইথ পার্পল ফ্লাওয়ার, তো ওইটা দেখলাম ওর টেবিলে শিফট হয়ে গেছে, তো তখন তখন এখানে তো আর কিছু বলা যায় না যেহেতু ওর টেবিলে, এখন তো যেহেতু এটা ওর রাইট আছে নেওয়ার, তো দেখলাম তো তারপর থেকে আসলে অফিসিয়ালি কিন্তু এটা খুব ভালো বলবো যে আমার কলিগরা খুব পজিটিভলি পুরো ফ্লোরে সবাই ওয়ার্ম রিসেপশন দিয়ে,
আসলে আমাদের মানে রিসেপশনটা না এত ভালো ছিল, আর আমাদের কলিগরা আমাদেরকে এইভাবে সারপ্রাইজ মানে সারপ্রাইজ দিবে
এটা
ভাবি অনেস্টলি। আর ওনারা আসলে অনেক হেল্প করেছে যে এটা নিয়ে অফিসে খুব বেশি কথাবার্তা বলা, কারণ বিয়ের আগের দিন কিন্তু অলরেডি আমরা মানে জানিয়েছে যে ওরা কালকে আমাদের বাসায় যাবে, কিন্তু বিয়ে হবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না, হঠাৎ করে ও আর কি কলিগদের বলো যে আমরা একটু ফারিয়াদের বাসায় যাচ্ছি, মেবি আমাদের এনগেজমেন্ট হবে, তো ওরা এত ভালো আমাদের কলিগরা যে এটা কিন্তু পরের দিন অফিসে এসে যে ওরা কথাবার্তা বলবে তা না, ওদের এটা ব্যাপার ছিল যে না ভাইয়া আর ফারিহা যখন আসবে ওরা এই ব্যাপারটা ডিসক্লোজ করুক, মানে আমাদের কলিগরা আসলে এগুলো ব্যাপারে আমাদেরকে অনেক সাপোর্ট করে,
মানে আপনারাও খুব লাকি,
ডেফিনেটলি অনেক লাকি।
ইভেন ফ্যামিলির দিক থেকেও বলবো, আমার দুই ফ্যামিলি মেম্বারদের কথা বলবো যে আমার বড় ভাই ছোটটা দুই ইনফ্যাক্ট আমার দুই ভাইয়ের ওয়াইফ হ্যাঁ ওরা ওরা সবাই
এত কর্ডিয়াল ছিল,
চমৎকার ভাবে ব্যাপারটাতে হেল্প
মানে থাকে না
বাবা মা রা
আমাকে যখন আমাদের পাশে আসবে সবার কিন্তু একটা চিন্তা থাকে যে ছেলের বাবা মা কেমন হবে, আমার কি দেখবে, আমাকে কি জিজ্ঞেস করবে, আমার না এত ভালো লাগছিল যে যখন আসলো মানে মনে হচ্ছিল কি এই ফ্যামিলির অনেক আগে থেকে আমি
সবকিছু খুব মানে আপনি ওই যেটা বলছেন সবকিছু খুব অটোমেটিক্যালি হচ্ছে,
হ্যাঁ আর নিজের দিকে থাকে না যে কান্না কাটি ভয় পাচ্ছি, আমি না মানে হাসতে হাসতে সাইন করে দিচ্ছি এবং সাইন করার সময় আমার খুব মজা লাগছে, বলছে হ্যাঁ আজকের পর থেকে মানুষটা আমার মানে তখন এত ভালো লাগছে,
গায়ে হলুদ বা এগুলো তো কিছু হয় প্রোগ্রাম সামনে এবং ব্যাপারে কোনো কথাও বলতে পারছি না, কারণ হচ্ছে গায়ে হলুদের দিন নাকি একটু কানতে হয় বিয়ের দিন একটু মেয়েদের কানতে হয়,
আমার কলিগরা আমাকে জিজ্ঞেস করতো ফারিয়া তুমি কি কান্নাকাটি করছিলা, আমি বললাম যে না আসলে কান্নাকাটি করার জন্য তো টাইমের দরকার, ওই টাইমটাই না আমি পাই না,
এক ঘন্টার মধ্যে যখন হয়ে গেল
কাজী বললো এখানে সাইন করো আমিও সাইন করলাম,
ডেটটা যেহেতু এখনো ফিক্সড নাই ডেটটা ফিক্সড হলে ডেফিনেটলি আপনাকে অবশ্যই
প্লিজ
জানাবো আমরা কনফার্ম করব,
আমি সিওরলি মানে যেতে চাই আমি দাওয়াতটা খুব সেভিয়ে নিতে চাই,
অবশ্য এখনকার এখনকার ভিউটা খুব ভালো আমাদের যেহেতু বিয়ে হওয়ার পর এই তিন মাসের যে মুভমেন্ট অফিসে সেটা আসলে সত্যি কথা অফিসে ঢুক যখনই পাঞ্চ করি পাঞ্চ করে যখন অফিসে এন্ট্রি নেই তখন ও হয়ে যায় আমার কলিগ এবং ওখানে সব প্রফেশনাল অ্যাপ্রোচ সিনিয়র ভাই, ও দেখা যায় অফিসিয়ালি মেলে অ্যাপ্রোচ করতেছে ডিয়ার হায়দার ভাই, তো এরকম আর
কি পাঞ্চ করার সাথে সাথে আমরা কর্পোরেট লাইফে ঢুকে যাই, আবার যখন পাঞ্চ করে অফিস থেকে বের হই তখন আমাদের কন্ট্রোল লাইফ শুরু হয়ে যায়, তখন আমি মানে স্বাভাবিকভাবে অনেক কিছু বলে ডাকি কিংবা তখন দেখা যায় যে আমার হাজবেন্ড আমাকে ভাবে
অফিস আর ওই ডাকাটা কি ওই
আপনি ডাকাডাকি হয় মানে সবচেয়ে মজার কথা কি মানে সবাই এরকম ফ্রেন্ডরাও বলে যে মুখ ফসকেও কি কখনো কিছু আসে না, আমরা না কখনোই না আসে না শ্বশুর বাড়ি থেকে খাবার এসেছে না, মানে তারা খুব মজা করে, আবার জিজ্ঞেস করে তোমার জামাইকে কি রান্না করে খাইয়েছ, বিয়ের 3 মাস তো হয়ে গেল, মানে তারা দেখা যায় অনেক মজা করে, বাট আমরা আসলে এগুলো ব্যাপারে খুব রিজিড থাকি।
আমি সবাইকে বলবো দে আর ভেরি মাচ প্রফেশনাল, মানে তারা ওই রকম ভাবে কোনো মানে অ্যাপ্রোচ করে না যেটাতে আসলে আমরা কোনো এমবারেসিং সিচুয়েশনে পড়ি, সেটাও ওনারা খুব পজিটিভলি মেনটেন করে, তো যে কারণে আসলে গ্রেটফুল সবার কাছে ডেফিনেটলি। আর ওকে বলবো ও যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় দেয় অফিসে,
সেটা দেখতে পাচ্ছি রাইট। নাহলে এবার মেনটেন করাটা হায়দার ভাই বলে মেইল করা বা অফিসে ঢোকার সাথে সাথে চেঞ্জ হয়ে যাওয়া, যেটা এটা আসলেই
এখন যেটা হয় যে অফিসের পরে হয়তো ও বাসে যাওয়ার আগে কিছুক্ষণ কোথাও বসে একটু কফি খেলাম গল্প করবো
তারপরে
বাসে যাবে, হ্যাঁ এটার জন্য হয়তো আমার অফিস থেকে বের হতে ঘন্টাখানেক সময় লাগবে, তো তখন এখানে ওয়েট করে অফিসে বসে থাকে, ও কাজ করে তখন অফিসে বসে বসে কাজ করে একদম নীরবে নিবৃতে কাজ করে যাচ্ছে, তখন কেউ নাই অফিসে, ও দেখা গেছে ওর দেখছে
বসে, মানে অনেক সময় এমন হয় যে অফিসটা একটু বোরিং লাগে, প্রিয় মানুষটাই যখন অফিসে
সবাই বলে যে তোমার তো বাসায় যাওয়ার কোন দরকার নেই, তোমার বউ তো তোমার অফিসে আছে, আবার আমাকে এটাই বলে যে তোমাদের মানে সবাই তখন দেখা যায় যে অফিস থেকে একটু দেরি করে বের হলে কিন্তু সবাই মনে করে যে অফিস টাইমটা শেষ হলে বের হয়ে যাবে, কিন্তু আমাদের আসলে ওই জিনিসটা
তারাই নাই,
বাসা অফিস সব একসাথে, তো
হ্যাঁ আসলে বাসা অফিস
সাপোর্টিভ, মানে ওই টেনশনটা নাই যে আমার হাজবেন্ড এখন কই আছে কোথায় আছে, বাট ওরও এই টেনশনটা নাই।
আচ্ছা আপনারা তো লাকি কেন,
আলহামদুলিল্লাহ আমরা আসলে
একটু আমার জন্য দোয়া করেন, হ্যাঁ
অবশ্যই, হ্যাঁ মন থেকে।
আর এই যে পুরনো কাপল, আপনাদের কি কোনো উপদেশ দেওয়ার আছে নতুনদেরকে? আমরা শেষ করে ফেলবো, একবার শেষ
করে। উপদেশ তো নাই, তো রিকোয়েস্ট আছে,
সেটা
হচ্ছে যে অনেকে ওই যে আপনি প্রথমেই শুরু করছেন ভাই, সেটা হচ্ছে যে বলছেন ফেসবুকের এই ভালোবাসা এগুলো আসলে কেউ বিশ্বাস করে না, বা এখান থেকে যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে সেটাও মানে সম্ভব না, এটা অনেক
নিদর্শন আপনারা,
এটা যে সম্ভব সেটার প্রমাণ তো আমরা
দুটো দিক থাকে,
হ্যাঁ এটা প্রমাণ আমরা, তবে আপনারা যারা ভালোবাসেন বা ভালোবাসবেন আসলে ভালোবাসাটাকে শ্রদ্ধা করেই ভালোবাসবেন, যেটা একদম বিয়ে পর্যন্ত গড়ায় এবং তাকে নিয়ে সারা জীবন থাকতে পারেন, এটাই আর কি।
এবং বিয়ে করে আমার এই অনুষ্ঠানে আসবেন,
হ্যাঁ হ্যাঁ এরকম বিয়ে করে আমার এইরকম অনুষ্ঠানে আসবেন,
তো আজকে বিদায় নিই ভাই, অনেক ভালো লাগছে ভাবি, রিয়েলি
ডেফিনেটলি আপনাদের আসলে আমাদেরও সত্যি কথা খুব ভালো লাগার বিষয়, কারণ এটা প্রথম এক্সপিরিয়েন্স সত্যি কথা যে এরকম একটা প্রোগ্রামে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, স্পেশালি এবিসি রেডিওকে FM 89.2, আমি স্পেশালি থ্যাংকস বলবো কারণ এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন আমাদের কাপলদের,
না আমি বলবো যে আপনারা আসছেন সেটাই আমার জন্য,
না আর আপনাকেও ভালো, আপনাকেও স্পেশালি থ্যাংকস, মানে টোটালি এই যে এত রাত হয়ে গেছে এখন, এই এতক্ষণ ধরে যে অলমোস্ট 2 hours আমরা আড্ডা দিলাম, আমি টেরি পাইনি, আমি এখন ঘুরে দেখতেছিলাম যে কত সময় চলে গেছে বুঝতে পারিনি, থ্যাংক ইউ সো মাচ, আর পুরনো কাপল হিসেবে যদি আবার কখনো সুযোগ হয় বলবেন,
নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আপনাদের জন্য
বিয়ে 3 বছর পরের এক্সপেরিয়েন্স বলতে আসছে, বিয়ে 3 মাস পর বলতে
এসেছি, রাইট প্লিজ আপনারা সেই সময়ের জন্য ইন অ্যাডভান্স ওয়েলকাম করে রাখছি আপনাদেরকে, চলে আসবেন আমি ইনভাইট করবো, তো আজকে বিদায় নিচ্ছি এবং আগামী বুধবার আরও হয়তো কোনো কাপড় আমার সাথে থাকবে, তবে সেটার সম্ভাবনা কম, আমি হয়তো একাই আপনার সাথে আড্ডা দিব, কারণ হচ্ছে ফ্যাক্ট ইজ দ্যাট আমি মাসে 2 বুধবারে আপনাদের সামনে এরকম কাপলদেরকে হাজির করবো এবং আর বাকি 2 বুধবারে বা বাকি 3টা বুধবার, কোনো মাসে তো 5টা বুধবার পড়ে যেতে পারে, ডিপেন্ডস, এভাবে 2 বুধবারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অতিথিদেরকে পাবেন, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এবং কথা হবে আগামী বুধবার আরো একবার, টাটা।
Exclusively on FusionBD.com.